exclusively on FusionBD.com.
EFM @radiofortl.fm এইখানে আপনি মেল করে জানিয়ে দেবেন এবং সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখতে ভুলবেন না, হরর ক্লাব। তো হরর ক্লাব আমাদের বাংলা ভাষায় যত সুন্দর সুন্দর গল্প রয়েছে, হরর গল্প রয়েছে, শুধু বাংলা ভাষায় না, দেশি বিদেশি সকল ধরনের বড় বড় লেখকদের সব বিখ্যাত বিখ্যাত সব হরর গল্প এবং কি দেশি বিখ্যাত বিখ্যাত সিনেমা নাটক যে কোনো কিছু হরর জনরা যে কোনো কিছু নিয়ে আমরা চলে আসি ভূত এফএম হরর ক্লাব এবং সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি এন্টারটেইনমেন্টের জন্য অবশ্যই। এবং প্যারানর্মাল বিষয়ের সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে একটা বিশ্বাস অবিশ্বাসের মানে কি বলা যায় একটা সবসময় একটা কনফ্লিক্ট থাকে, তাই না, যে প্যারানর্মাল বলতে আসলে কিছু আছে কিনা। আমি নিজেও আসলে এখন পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারি না যে প্যারানর্মাল বলতে আসলে কিছু থাকে কিনা, যেটা হয়তো আমরা প্যারানর্মাল হিসেবে ধরি সেটা হয়তো আমাদের সাধ্যের বাইরে এখন ব্যাখ্যা করার। সো প্যারানর্মাল সেই বিষয়গুলোর বা ঘটনাগুলোর সেই ঘটনাগুলো শুনি তখন কিন্তু আসলে একটা ভয়ের একটা মানে ফিলিংস হয় মনের মধ্যে। সো সেই ভয়ের ফিলিংসটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করি সেই গল্পগুলোর ভেতর দিয়ে এবং সেই প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে আমরা আড্ডা দিই। এমনকি আপনার দেখা কোনো সিনেমা থাকলে সেই সিনেমার কথা আপনি আমাদেরকে জানাতে পারেন এবং সেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা নিয়ে আমরা কথা বলিও। তো এই যে প্যারানর্মাল এবং হরর জনরা বেসিক্যালি এই বিষয়টার উপর যত এন্টারটেইনমেন্টের যত মাধ্যম হতে পারে সেই সবগুলো নিয়ে আমরা খেলাধুলা করি ভূত এফএম হরর ক্লাবে। সো হরর ক্লাবের সবচেয়ে বড় শক্তি হচ্ছেন আপনারা যারা হরর ক্লাব নিয়ে আসেন এবং হরর ক্লাব আপনারা ক্রিয়েট করেন এবং সেই হরর ক্লাবগুলো আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হরর ক্লাব রয়েছে এবং সেখান থেকে আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে মেইল করছে, সুন্দর সুন্দর গল্প লিখে পাঠাচ্ছেন আমাদেরকে। এমনকি আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর লেখক আসলে রয়েছেন যারা হয়তো বা কেউ জানে না চেনে না কিন্তু এত সুন্দর সুন্দর গল্প লেখেন, সেই গল্পগুলো আমরা ভূত এফএম হরর ক্লাবে নিয়ে আসছি এবং সেই হরর ক্লাবগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা বিভিন্ন ধরনের নিউজ আমাদেরকে দিচ্ছে এবং সেই জায়গাগুলোতেও আমরা যাব, ভূত এফএম হরর ক্লাব ছুটে যাবে সেই জায়গাগুলোতে হরর ক্লাব নিয়ে, সেখান থেকে আমরা শো করব এবং সেখানকার যে মিস্টেরিয়াস প্লেস যেগুলো রয়েছে দেশে কিংবা দেশের বাইরে সেই জায়গাগুলোতে আমরা সরাসরি চলে যাব, আপনাকে সেই জায়গায় ঘুরে আসার একটা ফিল দেওয়ার চেষ্টা করব। সেই কাজগুলো আমাদের এগিয়ে যাবে হরর ক্লাবগুলো যত বেশি অ্যাক্টিভ হবে এবং হরর ক্লাবগুলো আমাদের স্টুডিওতে আসছে আমাদের সাথে আড্ডা দিচ্ছে এবং সেই সাথে সাথে তারা আউটডোরে কাজ করছে, হরর ক্লাবগুলোর জন্য খুব বড় একটা শুভেচ্ছা। তো যেই হরর ক্লাবগুলো এখন শুনছেন এবং যে মানুষগুলো এখন শুনছেন যে হরর ক্লাবগুলোর চেষ্টায় আছে ভূত এফএম হরর ক্লাব 24তম এপিসোডে এসেছি, তাদের কথা স্মরণ করে ভূত এফএম হরর ক্লাব শুরু করতে চাচ্ছি এবং ভূত এফএম হরর ক্লাবের আরেকটা যে বড় শক্তি সেটা হচ্ছে সেই ফিকশনাল যে গল্পগুলো, এই ফিকশনাল বা হরর গল্প নিয়ে কাজ করার অনুপ্রেরণাটা কোত্থেকে আসে জানেন? সবচেয়ে বড় অনুপ্রেরণাটা সম্ভবত আসে হুমায়ুন আহমেদের কাছ থেকে। হুমায়ুন আহমেদ তিনি নিজে তার লেখার ভিতর বলেছিলেন যে ভূত আমার কাছে খুব প্রিয় একটা বিষয়, অতি প্রাকৃত এক জগৎ, যে জগতের দেখা পাই না, যা দেখা যায় না তাকেই দেখতে ইচ্ছে করে, যা ছোঁয়া যায় না তাকেই ছুঁতে ইচ্ছে করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভূত এফএম হরর ক্লাব আপনার জন্য প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে ঠিক ঠিক রাত 2টা পর্যন্ত। আজকের হরর ক্লাবে খুব চমৎকার চমৎকার অনেকগুলো স্টোরি রয়েছে, আজকের যে হরর ক্লাবটা রয়েছে তাদের সাথে খুব মানে চমচমাট একটা আড্ডা হবে অবশ্যই আশা করতে পারি। আজকের গল্পটা খুবই সুন্দর, আমার খুব প্রিয় একটা গল্প এবং বাংলা ভাষার অন্যতম শক্তিশালী এবং সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মায়া থাকছে আজকে এবং মায়া আমরা সেকেন্ড আওয়ারে আমরা শুনবো। মায়া এর আগে আমাদের হাতে যে মেইলগুলো রয়েছে সেই মেইল থেকে আমরা সবসময় সিলেক্টেড বেস্ট একটা মেইল সবসময় রাখি আমরা মেইল অফ দ্য উইকে। আজকে এরকম একটা মেইল থাকছে, আজকে থাকছে একটা খুব সুন্দর মেইলে পাঠানো দুটো গল্প থাকছে এবং দুটো গল্প আসলে দুই রকমের, একটা সাহিত্য মান বিচারে বা ফিকশনাল কাহিনী হিসেবে খুব চমৎকার, আরেকটা একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে পাঠানো গল্প। সো পুরো অনুষ্ঠানটা জুড়ে আরো এরকম আরো কিছু বিষয় আছে, ইনকমপ্লিট স্টোরি আজকে অসমাপ্ত গল্প যেটা সেটাও অনেকগুলো স্টোরি এসেছে তার ভিতরে একটা আজকে পড়ব এবং ইনকমপ্লিট স্টোরির ক্ষেত্রে সেই হুমায়ুন আহমেদের যদি আবার ফিরে যায় যে ভূতের গল্প লেখার ক্ষেত্রে একটা বিষয় আমরা সবসময় খেয়াল করি যে হয়তোবা এমন একজনের সাথে দেখা হলো পরবর্তীতে দেখা গেল সেই মানুষটা আসলে মৃত। সো এটাকে হচ্ছে হুমায়ুন আহমেদ বলেন যে হরর গল্পের ভিতরে সবচেয়ে দুর্বল ভিত্তি। সো যারা লিখছেন তারা সত্যি খুব ভালো লেখেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি ওই গল্প লেখার ক্ষেত্রে ওই ঘরানার ভিতর আসলে ঘুরপাক খায় অনেকে। সো এটা জাস্ট বলে দিলাম এই জন্য যে অনেকেই হয়তো ভাবেন যে কেন আমার স্টোরিটা সিলেক্টেড হলো না, গল্পের গাঁথুনির জায়গাটা এবং গল্পের ভেতর নাটকীয়তা সৃষ্টির চেষ্টা এটা অনেকেই করতে পারেন এবং অনেকে হয়তো সেই পথে হাঁটেন না, তো সেই পথে যেন হাঁটতে পারেন তবে কিন্তু আপনার লেখাটা আরো অনেক সুন্দর হয়ে যেতে পারে। সো যারা লিখছেন তাদেরকে আসলে পরামর্শ দেবার বা উপদেশ দেবার কোন যোগ্যতা ক্ষমতা কোনটাই আমার নেই, তবে আমি যেটা বলতে পারি যেহেতু সিলেকশনটা করছি আমি, তো সেই জায়গা থেকে সিলেকশনে আরেকটু এগিয়ে থাকার একটা উপায় বলতে পারেন এটা। সো আজকের ভূত এফএম হরর ক্লাবে সেই সাথে সাথে এই যে বিষয়গুলো থাকছে এইগুলোর বাইরেও আনসেন্সর্ড সেগমেন্টের স্টোরিও থাকছে, আজকে অদ্ভুত একটা স্টোরি থাকছে সেটা নিয়ে পরে কথা বলবো। এর বাইরে খুব সুন্দর সুন্দর কিছু গান থাকছে ঘুচুক রাতের শেষে, এই গানটা দিয়ে শুরু করব আজকের ভূত এফএম হরর ক্লাব মহিনের ঘোড়াগুলির খুব সুন্দর খুব চমৎকার একটা গান। রাতের অনুষ্ঠান শুরু করার জন্য আমার কাছে আজকের জন্য মনে হয়েছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সং এটাই মহিনের ঘোড়াগুলির ঘুচুক রাতের শেষে। ফিরে আসছি আজকের হরর ক্লাব নিয়ে, শুনতে থাকুন রেডিও 48 এফএম এন্ড 240।
রাতের শেষে আকাশ ছড়ায় ভোর, ব্যস্ত দিনের ডাকে ভাঙছে ঘুমের ঘোর, উত্তাল নদীর বাঁকে ঘন কুয়াশায় ঢাকা পোড়ো ছায়, শৈশব কাছে একা এক যে রাজার দেশে।
সত্যি বলছি
নিঝুম বনের ধারে,
শোনো সবাই
এক যে রাজার দেশে।
সত্যি বলছি
নিঝুম বনের ধারে,
স্বপ্ন দেখা দিল শুকনো পাতার ঝরে, স্বপ্ন দেখা দিল শুকনো পাতার ঝরে, আন্ডার গ্রাউন্ডে থেকে
পিয়ানোর এ টুংটা
সুরে তালে কি বিস্ময় ঘটছে।
একদিন রাতের শেষে সত্যি বলছি চাঁদের ভুরি এসে, শোনো সবাই একদিন রাতের শেষে। সত্যি বলছি চাঁদের ভুরি এসে,
স্বপ্নের কথা ভুলে আটলো রাজার দেশে।
সেদিন রাতের শেষে আরো বলছি
লক্ষ শিশু এসে,
শোনো সবাই
সেদিন রাতের শেষে।
আরো বলছি
লক্ষ শিশু এসে,
চাঁদের বুড়ির সাথে
আটলো সারা দেশে, চাঁদের গুড়ির সাথে হাঁটলো সারা দেশে। ঘুমচুপ রাতের শেষে আকাশ ছড়ায় ভোর, ব্যস্ত দিনের ডাকে ভাঙছে ঘুমের ঘোর, এক যে রাজার দেশে।
সত্যি বলছি
নিঝুম বনের ধারে,
স্বপ্ন দেখা দিল শুকনো পাতার ঝরে,
স্বপ্ন দেখা দিল শুকনো পাতার ঝরে, স্বপ্ন
কলেজের ফার্স্ট ডেতে আমার দিকে ফিরেও তাকায়নি কেউ, অথচ ফাইনালের রেজাল্টের দিন চোখ ফেরাতে পারছে না একজনও।
কলেজ শেষ করে আমি স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছি অস্ট্রেলিয়া। দিস ইজ মাই লাইফ অ্যান্ড মাই চয়েসেস মোজো।
মাই লাইফ মাই মোজো। বদলে দেবে দেখার দুনিয়া। নতুন শক্তিশালী নেটওয়ার্কে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
আপনার জেলা বিখ্যাত, সুন্দর সব বিষয়গুলো তুলে ধরুন সারা দেশের সামনে। আপনার জেলা কেন বিখ্যাত তা সবাইকে জানাতে চাইলে ছবি তুলে ভিডিও করে বা কমেন্টে জানিয়ে দিন রবির ফেসবুক পেজে। আপনি আছেন ভূত এফএম হরর ক্লাবে, সৃষ্টি আছি এই মুহূর্তে আপনার সাথে, আর আমার সাথে আছে আজকের হরর ক্লাবটি। আজকে যারা আছেন আমাদের সাথে ভূত এফএম হরর ক্লাবের যে ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু অলরেডি তাদের ছবি আমরা দিয়ে দিয়েছি এবং এই ক্লাবের আগেও এসেছিল, কথা না বাড়িয়ে তাদের সাথে আরেকবার পরিচিত হয়ে নেই। আপনারা কে, কোথেকে এসেছেন, নাম এবং কোথেকে এসেছেন সেটা বলুন।
মাজিদুল ইসলাম মিঠু, রিয়াজবাগ খিলগাঁও থেকে।
আমি রাকিব, আসছি খিলগাঁও থেকে।
আমি ফারজানা নাজনীন ফ্লোরা, এসেছি খিলগাঁও থেকে।
ওকে, তো আপনারা এর আগে এসেছিলেন বেশ অনেকদিন আগে, আজকে আবার এতদিন পরে আসলেন, কেমন লাগছে ভূত এফএম হরর ক্লাবে এসে?
খুবই ভালো লাগছে, মাঝখানে কিছুটা গ্যাপের পরে আমরা আবার আসলাম, বেশ মজা লাগছে।
তো আপনারা তো আমি যতদূর জানি যে আপনারা তিনজনের হচ্ছে কালচারাল কাজের সাথে আপনারা যুক্ত আছেন, আপনারা কবিতা করেন, নাটক করেন, সো এর সাথে এখন আপনার এই যে হরর ঘরানার এই যে একটা ক্লাব আপনারা খুলে ফেললেন, কিরকম লাগে যে আপনাদের মানে এই ধারণা মানে কালচারাল কাজের জন্য কি বেসিক্যালি ক্লাব করার ইচ্ছাটা? এর আগেও যদিও কথাটা বলেছিলাম, তো তারপর আর কি আজকে এতদিন পরে এসে আবারও জানতে চাইছি যে ওই যে কালচারাল কাজের জন্য কি আসলে ইচ্ছাটা এসছে নাকি জাস্ট হরর ঘটনার প্রতি বা হরর প্যারানর্মাল বিষয়ের প্রতি আগ্রহের জন্য ক্লাব করলেন আপনারা?
কালচারাল বিষয় আছে কিন্তু তারপর আমাদের মানে একসাথে আর কি, যেহেতু আমরা কালচারাল কাজের সাথে যুক্ত,
তো ওই ক্লাব করার ক্ষেত্রে অবশ্যই এটা অনেক হেল্প করেছে।
আমরা আসলে ভয় পেতে অনেক ভালোবাসি,
ভয় পেতে ভালোবাসি যে কারণে আপনারা ভূত এফএম শোনেন।
হ্যাঁ,
তো এর আগের এপিসোডে এসে ফ্লোরার একটা ঘটনা শুনছিলাম যে আপনি ভূত এফএম এর গল্প শুনে ঘটনা শুনে আপনি ভয় মানে আপনার মনে হচ্ছিল একটা প্যারানর্মাল কিছু ঘটছে।
হ্যাঁ, যদিও বা আমি পরে দেখেছি ওটা প্যারানর্মাল না, একদম নর্মাল
নর্মাল, এবং সেই জন্য সেই নর্মাল ঘটনাটা কিন্তু ভূত এফএম হওয়ার কথা চলে আসলো। সো এই বিষয়টাই আর কি শুরু থেকে বলছিলাম যে সেই প্যারানর্মাল বিষয়ে আসলে প্যারানর্মাল বলতে আসলে কিছু আছে কিনা বা সেটাও বের করাও কিন্তু হরর ক্লাবের কি বলা যায় একটা অ্যাক্টিভিটিজের ভিতর পড়তেই পারে। তো যাই হোক, আজকের হরর ক্লাব আপনারা এসছেন, আজকে আপনাদের জন্য কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দিতে হবে এবং প্রশ্নগুলো মোটামুটি প্যারানর্মাল। প্যারানর্মাল প্রশ্ন কেমন হতে পারে আপনাদের কোন ধারণা আছে? আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, আমরা আপাতত সেদিকে যাচ্ছি না, আজকে প্রশ্নোত্তর পর্বটা সেটাও খুব মজার হবে আশা করি, এবং ফেসবুকের মাধ্যমে অনেকেই অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন, তারা কথা বলছেন, তাদের কথাগুলো নিয়েও ফিরব। আমরা যেটা এখন আমরা যেটাতে ঢুকবো সেটা হচ্ছে আমাদের কাছে যে মেইলগুলো আসে সেই মেইলগুলো থেকে একটা স্টোরি আজকে আমরা পড়ব, এবং মেইলগুলো থেকে আগে বলেছি খুব সুন্দর সুন্দর স্টোরি কিন্তু আসে আমাদের কাছে, আপনারা নিজেরাও যদি চান লিখে আমাদেরকে পাঠাবেন। ফ্লোরা বোধহয় লেখালেখি করেন নাকি? ছোট গল্প লেখেন? শেষ হইয়াও হইল না শেষ। ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে মেইলের স্টোরিটা পড়ব, এবং সেই মেইলের স্টোরিটা শেষ হলে দেন আমরা ফিরে এসে আপনাদের সাথে যে প্রশ্নোত্তর খেলাটা খেলবো আর কি। তো মেইলের স্টোরিতে চাপার আগে একটা ছোট বিরতিতে চলে যেতে হচ্ছে সঙ্গত কারণে, এবং বিরতি শেষে আমরা ফিরে এসে আমরা সরাসরি চলে যাব স্টোরিতে। এখন পর্যন্ত কেমন লাগছে, কেমন লাগতে পারে সবকিছু আমাদেরকে ফেসবুকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, facebook.com/radiofurti। এরপর যখন ফিরছি গল্প শেষ করে আপনার কথা নিয়ে ফিরব আজকে হরর ক্লাব কি সাথে শুনতে থাকুন রেডিও ফুর্তি, 88.2 FM।
রত্না, তুই কি জন্মবিরতি করণের কথা ভাবছিস?
ভাবছি।
তাহলে তুই আমার মতো সোমাজিক ইনজেকশন নে, একটা নিলে পুরো 3 মাস নিশ্চিন্ত।
কোথায় পাবো?
SMC-র ব্লু স্টারে আমি তোকে নিয়ে যাব।
আসুন ভেতরে আসুন,
আমার বান্ধবী রত্না সোমাজিক নিতে চায়।
খুবই ভালো কথা, দেখি প্রেশারটা। আমি SMC প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্লু স্টার সেবাদানকারী, দীর্ঘ 15 বছর ধরে আমি সাফল্যের সাথে সোমাজেক্ট ইনজেকশন দিয়ে আসছি। গ্রহীতাদের জন্য গুণগত মানের সেবা প্রদান করার সুযোগ পেয়ে আমি সত্যি গর্বিত।
আমাদের আস্থা সোমাজেক্ট। ব্লু স্টার, ঘরের কাছে মনের
মতো সেবা। জেলা শহরে বেস্ট ওপেনিং বোলার ছিলাম, সবাই বলেছিল ওই অত দূরে, কিন্তু আমি উঠেছি আরো উপরে, না ক্রিকেটার হয়ে নয়, আমি এখন দেশ সেরা পর্বতারোহী। This is my life and my choice is Mojo.
My life, my Mojo.
ছোট একটা বিরতির পরে ফিরে আসলাম ভূত এফএম হরর ক্লাবে। আজকে হরর ক্লাব রয়েছে স্টুডিওতে, এবং আমরা এই মুহূর্তে লাইটগুলো অফ করে দিয়েছি, যাতে করে একটা ভূতের গল্প শোনার মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। হ্যাঁ, ছোট্ট একটু লাইট আমরা রেখে দিয়েছি, সেটা হচ্ছে গল্পটা পড়ার জন্য। তো যাই হোক, আজকে হরর ক্লাব যেটি আছে তারা আমাদের সাথে আছে, গল্প শুনে তাদের কেমন লাগলো বা এরকম একটা এনভায়রনমেন্টে গল্প শুনে তাদের কেমন লাগছে সেই কথাগুলো আমরা শুনব। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে, এবং গল্পটি যেটি মেল থেকে নেওয়া গল্প, মেল অব দ্য উইক সিলেক্টেড ছিল আগে, যে কোনো কারণে এর আগে গল্পটা পড়া হয়নি, সেই গল্পটা পড়ছি। গল্পটি লিখেছেন আমাদের সবসময়কার প্রিয় লেখক, মানে আপনাদের ভেতর থেকে আসা লেখকদের মধ্যে একজন, তিনি ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব। রেগুলার তিনি আমাদেরকে স্টোরি লিখে পাঠান এবং আরো অনেকেই আছেন। তো ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, তার লেখা প্রডিউস, মানে তার লেখা প্রোডাকশনের যে হার রেট যেটা, সেটা আসলেই খুব চমৎকার। আমি অবাক হয়ে যেতে হয় যে প্রত্যেক সপ্তাহে তিনি আমাদেরকে গল্প পাঠান, কোনো সপ্তাহে একটা, কোনো সপ্তাহে দুটো, এবং কখনো কখনো বেশ বড় বড় গল্প তিনি লিখে পাঠান। তো আজকের গল্পটাও বেশ বড়, আমি হচ্ছে আজকে যে হরর ক্লাবটি রয়েছে তাদেরকে দেখাচ্ছি অলরেডি স্ক্রিপ্টটা। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মেল অব দ্য উইকের যে প্রথম গল্পটি সেটিতে, এবং সেই গল্প শেষ আবার ফিরে আসবো আপনাদের সাথে কথায়। গল্পের নাম যাত্রী, লিখেছেন ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব। বান্দরবান খুবই বাজে একটা জায়গা, খুবই জঘন্য একটা জায়গা। অথচ পরশুদিনও কিন্তু বান্দরবান সম্পর্কে আমার ধারণা ছিল না। এতটা নির্জন কোন মানব সমাজ হয়? কি যুদ্ধ চলছে নাকি? এতটা বিপদে পড়েছি অথচ সাহায্য চাওয়ার মতো কেউ নেই। মানুষের দরজা ধাক্কানোর মতো মনোভাব কখনই ছিল না। দরজা ধাক্কিয়ে সাহায্য চাইব না, নিজেকে ভিখারি ভিখারি লাগবে। অবশ্য ভিখারি বলি বা না কেন, কালকের দুর্ঘটনায় তো সবই হারিয়েছি। গাড়িটা রাস্তা থেকে অত নিচে খাদে পড়ে গেল, এখনো যে বেঁচে আছি এই তো অনেক। অত উপর থেকে পড়লে কেউ কি বাঁচে? এই চান্দের গাড়ি জিনিসটা আগের বার বান্দরবানে এসে খুবই ভালো লেগেছিল। কি সুন্দর পাহাড়ের গা পেয়ে, উঁচু নিচু রূপকথার মতো রাস্তা পেয়ে, মেঘের ভেতর দিয়ে উপরে ওঠে, আবার নিচে নামে, স্বপ্নরাজ্য যেন চড়িয়ে নিয়ে আসে। সেবার বান্দরবানের সবই ভালো লেগেছিল, এই চান্দের গাড়ি তো আরো বেশি। গতদিনই চান্দের গাড়িতে করেই অত উঁচু খাঁদটা ধরে সবাই পড়ে গেলাম নিচে। উফ, কি ভয়ঙ্কর সে দৃশ্য, ভয়ঙ্কর চিৎকার, ছেলে মেয়ে নির্বিশেষে কি ভয়াবহ আর্তনাদ! মৃত্যুর আগে মানুষের আর্তনাদটা কোন নাটক, সিনেমা বা বইয়ে ফুটে উঠতে পারে না। বুক শুকিয়ে যায় সে অন্তরাত্মা কাঁপানো চিৎকার শুনে। আমার নিজের চিৎকারও কিন্তু সেখানে ছিল, সব অন্ধকার হওয়ার আগে। যখন জ্ঞান ফিরল, বৃষ্টি পড়ছে, আমি শব্দ পাচ্ছি, গায়ে বরফ, শীতল অসময়ের বৃষ্টি, পানির ফোঁটা গায়ে পড়ছিল। আমি একটা গাছের ডালে উল্টো ঝুলে থাকা চান্দের গাড়িটার ভেতরে ছিলাম, ফাঁকা দিয়ে নিচে কাদামাটির দিকে তাকিয়েছিলাম। যে দৃশ্য দেখেছিলাম কখনোই ভুলব না। আমার সহযাত্রীদের রক্তাক্ত থেতলানো লাশগুলো নিচের কাদার ভেতর দুমড়ে মুচড়ে পড়েছিল। বনের শিয়াল কুকুর খুবলি খুবলি একটু আগেও হইচই করে গান গাওয়া যাত্রীগুলোর লাশ কাড়াকাড়ি করে ছিঁড়ছিল। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, শিয়াল কুকুর চলে যে গেলে নামব, শরীরের প্রত্যেকটা জয়েন্টে ব্যথা দুর্বল লাগছিল। ওরা বন্য প্রাণী, নিচে নামলে যদি লাশের বদলে টাটকা রক্তে লোভ হয়। কিন্তু গাড়িটার চাপ গাছের ডাল বেশিক্ষণ শুইল না, পড়ে গেলাম নিচে যন্ত্রণায় উফ বলে হামাগুড়ি দিয়ে বের হলাম। ধারণা ভুল ছিল, বন্য প্রাণী মানুষ হয়তো আগে দেখেনি, যাদের খেয়েছে তারা তো থেতলানো। আমাকে দেখে লেজ উঁচিয়ে পালিয়ে গেল ওরা। লাশের রক্তের পচা গলা মাংস আর নারী ভুরির স্তূপ ডিঙিয়ে কিভাবে যে কাদামাটির পাহাড় পাঁচড়ে পাঁচড়ে উপরে উঠলাম জানি না। রাস্তা ধরে দুর্বল শরীরে সেই থেকে হাঁটছি। গাড়ি তো যাচ্ছেই না, গেলেও হাত উঠালেও হয়তো কাদা মাটা কাদা মাখামাখি, আমার এই ছেঁড়া কাপড়ের শরীরটা দেখে লিফট দেবার মতো মনোভাব জাগবে না। রাস্তার ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সেই থেকে মানুষ খুঁজছি একটু সাহায্যের জন্য। পাহাড় চলছে না, মনে হচ্ছে কেউ এসে যদি আমাকে উদ্ধার করত। কতক্ষণ আমি হেঁটেছি জানি না, নিজেকে একসময় সাহিত্যে তুলে ধরা সেসব রাস্তার পথিক মনে হচ্ছিল, যে রাস্তার কোনো শেষ নেই, অন্ধকারে নিঃসঙ্গ এক পথচারী। অবশেষে প্রথম হোটেলটার দেখা পেলাম, আর কয়েকটা হোটেলের পর হয়তো আমার হোটেলটা, কিন্তু কই, আশা নিয়ে হাঁটার গতি পালিয়েও আমার হোটেলটা তো দেখছি না। মনে হচ্ছে না কারো সাহায্য ছাড়া একা বের করতে পারব। হঠাৎ কিছু চান্দের গাড়ি দেখলাম হোটেলের সামনে, শরীরে যেন প্রাণ ফিরে পেলাম। এক দূরে একটা গাড়ির পিছে জোরে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এত কষ্ট জীবনে করিনি, মানুষের এতটা অবহেলা উন্নাসিকতাও এই প্রথম দেখলাম। সমাজের প্রতি ঘৃণা চলে আসলো, এত বড় একটা দুর্ঘটনা ঘটল, টুরিস্টের লাশ শিয়াল কুকুর খেল, কেউ উদ্ধারে এলো না, দুর্ঘটনায় কেউ অলৌকিকভাবে বেঁচে থাকতে পারে এরাও কারো মাথায় এলো না, টুরিস্ট স্পট এতটা থমথমে কিভাবে হয়। হোক যত রাত, তবে মনে হচ্ছে ভোর হচ্ছে, হয়তো সারা রাত হেঁটেছি, মানুষ হয়তো এখনই দেখব। এক লোক বলে উঠল,
এ কে?
আমি বললাম, আমি। সে বলল,
কে?
আমি বললাম, খুব ক্লান্ত ভাই। লোকটা আস্তে আস্তে বলল, এটা আবার কেমন শব্দ? লোকটা বোধহয় গাড়ির ড্রাইভার। আর মনে হল না সে আমার কথা শুনতে পেল, কারো খস খস আওয়াজ হেঁটে আসার। ড্রাইভার হয়তো এটাকেই বলছিল, চার কোণে কি একটা হাতে নিয়ে মুখ শরীর পুরো আড়াল করে অতি কষ্টে এক লোক চান্দের গাড়ির দিকে আসছে, আমাকে দেখেনি। মাথা নিচু করে রইলাম। লোকটা চার কোণা জিনিসটা নিয়ে আমার পাশে আড়াআড়ি রেখে ও পাশে বসল, বলল, খুশিদ ভাই, এত চুপচাপ ক্যান্সার দেখ। ড্রাইভার বলল,
খেরা মফিজ ভাই, এতক্ষণ ধরে ডাকি কথা কো না কেন?
মফিজ বলল,
হায় রে ভাই, আর কইও না, জিনিসটা নিয়ে গাড়িতে একা উঠলাম তোমার, কত দূরে এটা বইয়ে আনছি জানো? একটা লোক নাই গুনখানে, বাস থামলো বান্দরবানের বাইরে, চাক্কা পাংচার হয়েছে, সে রাত্রে হাইটটা এটা এ পর্যন্ত আসলাম। আচ্ছা হইছে কি শহরে, যুদ্ধ লাগছে নি, মানুষ গেল কই সব?
ড্রাইভার বলল,
আর কইও না ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে তিন দিন আগে, মনি মিয়ার গাড়ি খাদে পড়ছে, এরপর যে কি শুরু হয়েছে ভাই, ঘরে খাবার নাই, নেহাত ঠেকায় পড়ে গাড়ি নিয়ে আইসি।
এটা বলার পর হঠাৎ পাশের গাড়ির ড্রাইভার কোত্থেকে যেন সিগারেট হাতে গান গাইতে গাইতে আসল, হঠাৎ থমকে গেল, গাড়ির পেছনে দাঁড়িয়ে কাঁপতে লাগল, চিৎকার করে বলল,
খুরশেদ ভাই, তোমার গাড়িতে কেডা কেডা খুরশেদ ভাই?
আমি সাথে সাথে সহযাত্রী মফিজ মিয়ার দিকে তাকালাম, মুখে চামড়া নেই, মাংসগুলো পচা, একটা চোখ অপটিক নার্ভের সাথে ছুলে আছে, রক্তাক্ত মুখের ঠোঁটবিহীন ভয়ঙ্কর হাসিওয়ালা মুখটা আমার দিকে চেয়ে রইল। খোরশেদ ড্রাইভার আল্লাহর নাম নিতে নিতে বাইরে দৌড় দিল। আমি আতঙ্ক নিয়ে গাড়ি থেকে এক লাফে নেমে যতটা পারি দৌড় দিলাম। শুনছিলাম ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানবের লেখা গল্প যাত্রী। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর।
ছোটবেলায় নৌকার ইঞ্জিনে তেল ভরতাম, লোকজন চিনত মাঝির পোলা বলে, এখন গ্রামের লোকজন বাবাকে ডাকে পাইলটের বাপ বলে, সেই মাঝির ছেলে এখন পাইলট। দিস ইজ মাই লাইফ অ্যান্ড মাই চয়েস ইজ মোজো,
মাই লাইফ মাই মোজো।
বন্ধুদের মধ্যে আড্ডাটা মোস্টলি কি নিয়ে যাবে?
স্পোর্টস, মিউজিক, গসিপ, টেক, পপ কালচার এন্ড হোয়াট নট।
এই সব নিয়ে আড্ডায় মেতে উঠুন এভরি স্যাটারডে 11 PM। সঙ্গে থাকবে ফাহাদ ও শায়র, আর চলবে ফুর্তি বাজ, প্রেজেন্টেড বাই এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
শুনছিলাম মেল অফ দ্য উইক এ যাত্রী। খুরশিদ মিয়া কি বলতে চেয়েছিল শেষ করতে পারেনি সেদিন। আমি আতঙ্কে খুরশিদ মিয়া কোন দিকে গিয়েছিল খুঁজতে যাইনি। তিন দিন আগে গাড়ি খাদে পড়েছে, আমি তিন দিন ধরে অজ্ঞান ছিলাম। কি হয়েছে এই তিন দিন শহরে? কিছু একটা তো হয়েছে, নয়তো মানুষগুলো কই গেল? এত থমথমে কেন চারিদিক? কার কাছে উত্তর পাব? আমি তো কিছুই জানি না। ভয়ঙ্কর কোন বিপদ যদি আমার জন্য শহরের কোনায় কোনায় অপেক্ষা করতে থাকে, কেউ তো সাবধান করার নেই। কি হল? কেউ আক্রমণ করল আমাদের? যুদ্ধ শুরু হল? হরতাল? গুরুত্বপূর্ণ কারো ফাঁসি, যেটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল? তিন দিনের ভেতর কি হতে পারে? তবে মনিমিয়ার গাড়ি খাদে পড়ে গেল, এটা দিয়ে বাক্য কেন শুরু হল? 15-20 জন মানুষ মরলে শহর কি নিস্তব্ধ হয়ে যায়? কিছু মাথায় ঢুকছে না। সূর্যের তাপ বাড়ছে আবার কমছে, অসময়ের মেঘের ছোট ছোট চলছে আকাশময়, ঘুমটা ভাবা। আমি হেঁটে চলেছি, অন্ধকারে নয়, আলোকমালার নিঃসঙ্গ পথিক হয়ে। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে মাইকিং শুরু হল, কারা যেন বলছে,
ভয় পাবেন না আপনারা, আপনাদের ভেতর যারা ওদের সাথে যোগাযোগ করতে পারে তাদের নিয়ে একজনের সাথে দেন দরবার হয়েছে, সে ওদেরকে ও পারে পার করে দিতে রাজি হয়েছে। আর মাত্র একটা দিন, ওরা চলে যাবে, আপনারাও আবার বের হতে পারবেন। একটু ধৈর্য ধরুন, সৃষ্টিকর্তাকে ডাকুন।
কাদের সাথে দেন দরবার? কাদের পার করে দেবে? কোন বিদ্রোহ হল নাকি? কি বলল মাইকে? কিছুই বুঝতে পারছি না। হাঁটছি আর হাঁটছি, মেঘের আড়ালে সূর্য পশ্চিমে হেলে পড়ল, বিকেল হল হয়তো, দিনের আলো আরো মলিন হল। আমি হেঁটেই চলেছি, হঠাৎ কাদের যেন কান্না শুনলাম। কে কাঁদে এত বিভৎস ভাবে? কে কাঁদে? বুকটা শীতল হয়ে যায় সেই কান্নার শব্দে।
যাব না, যাব না, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে যেতে দাও, আমাকে নিয়ে যাও না প্লিজ। না না, কি বলো এগুলা, আমি মরিনি তো, দেখছই তো দিব্যি হেঁটে চলেছি, আমাকে নিও না তোমরা, বাসায় যেতে দাও।
একটার পর একটা মানুষের কথা ভেসে আসছে, আর এদিকে একটার পর একটা রিকশা আসছে আমার পেছনে। মলিন মুখ, চেক শার্ট আর লুঙ্গি পরা রিক্সাওয়ালারা ধীর প্যাডেলে রিক্সা ঠেলছে। তবে রিক্সার পেছনে ওরা কারা? কারা ওরা? রিক্সায় ও কিসের যাত্রী? যাত্রীদের শরীর থেঁতলানো, নাড়ি ভুড়ি বের হওয়া, কিমা হয়ে যাওয়া মুখ, হাত পা আলাদা করা যায় না সে মাংসপিণ্ডের, হাতের জায়গায় থেতলানো জিনিসগুলো দিয়ে থেতলানো মুখ ঠেকে সেই ভয়ার্থ পৈশাচিক কান্না সে যাত্রীদের। রিক্সাগুলো চলে গেল, আমি কাঁপতে লাগলাম, চোখের সামনে যা দেখলাম বিশ্বাস হচ্ছে না, প্রচন্ড ভয় পেয়েছি। এগুলো কি বাস্তবে কেউ দেখে? মাংসপিণ্ডগুলো কাঁপছে, কারা ওরা? হঠাৎ পেছনে এক রিক্সার ক্রিং ক্রিং শুনলাম, তাকালাম পেছনে, চেক শার্ট লুঙ্গি পরা গামছা কাঁধে এক রিক্সাওয়ালা আসছে। এই রিক্সাওয়ালার মুখটা কেমন যেন হাসি হাসি, বয়সও কম, রিক্সাটাও ফাঁকা,
আমার দিকে আসছে রিক্সাটা। রিক্সাটার মুখের হাসিটা আমার ভালো লাগলো না, আমি হাঁটতে লাগলাম। রিক্সা আমাকে ধরার চেষ্টা করল না, পেছন পেছন ধীর প্যাডেলে আসতে লাগলো রিক্সাওয়ালা। মুখে শীতল হাসিটা অশুভ হাসি। আমি গতি বাড়ালাম হাঁটার, কতক্ষণ হাঁটলাম জানি না। সন্ধ্যা নেমে এল, দাঁড়ালাম একটু, হাঁটু ধরে ঝুঁকে শ্বাস নিচ্ছি, বড্ড কষ্ট হচ্ছে। রিক্সাটার পাশে থামল, রিক্সাওয়ালা বলল, আর কত দৌড়াবি, ওঠ এবার আমার রিক্সায়। আমি অবাক হয়ে রাগে চেঁচিয়ে বললাম, আমি একজন ডাক্তার, তুমি আমাকে তুই তো গাড়ি করছো। রিক্সাওয়ালা বলল, ওরে এখন কি আর ভেদাভেদ থাকে রে, ভেদাভেদ তো তিন দিন আগে ছিল, এখন তো তুই একটা পথিক মাত্র, পথ খুঁজে পাইতেছিস না, জায়গা খুঁজে পাইতেছিস না, আয় ওঠ রিক্সায়, আমি পথ খুঁজে দিমু, পোষায় দিমু তরে। আমি বললাম, মানে কি, তিন দিন আগে খাদে পড়ে গেল গাড়ি, মৃত যাত্রীরা এখনো খাদে, আমি একমাত্র বেঁচে থাকা যাত্রী, একটু সাহায্যের জন্য খুঁজে বেড়াচ্ছি মানুষ, আর তুমি বলছো আমি ঠিকানা পাচ্ছি না, আমার বাড়ি বরিশাল, আমি ঘুরতে এসেছি এখানে। রিক্সাওয়ালার মুখটা এই প্রথম মলিন হল, অনেক কষ্ট হইতেছে তোর, দিন দিন আরো বাড়ব, যত বাড়ার রাত বাড়ার সাথে সাথে রাত যত বাড়ব মানুষের ভোগান্তি বাড়ব। এমনি রাস্তায় তোরে হারাতে হাঁটতে দেখা কত গাড়ি এক্সিডেন্ট করছে, কি দরকার এসবের, ক চল না মায়া সার। আমি বললাম, মানে আমি মরিনি, আমি একমাত্র জীবিত যাত্রী, গাড়িটার কাছে ঝুলেছিল, আমি নিচে পড়িনি, যারা পড়েছে তারা মরে গিয়েছে। রিক্সাওয়ালা বলে, তুই শেষ যাত্রী, ওঠ না ভাই রিক্সায়, তোরা সেদিন খাদে পড়ে যাওয়ার পরও বুঝতে পারস না তোরা মরে গেছিস, রাস্তায় বের হইলি সবার ধারণা তোরা এক একজন একমাত্র জীবিত যাত্রী ওই দুর্ঘটনা, তোদের এইভাবে রাস্তায় দেখা মানুষ ভয় পাইতেছে, তিন দিন ধরে ঘরে বন্ধু হয়ে আছে। আমি বললাম, তোমার তোমার ভুল হচ্ছে, তুমি বললে না শেষ একজন যাত্রী বাকি, আমি চিনি তাকে, নাম মফিজ, খুরশিদের গাড়িতে আছে, কালকে রাতে আমি দেখেছি তাকে, বিভৎস চেহারা, ওই তোমার শেষ যাত্রী, বিশ্বাস করো। রিক্সাওয়ালা দীর্ঘশ্বাস ফেলল, বলল, কই চলো দেহাও সেই মফিজ রে। আমি রিক্সা চড়ে বসলাম, চলো চলো খুরশিদের চান্দের গাড়ি ওই পথে আছে। রিক্সা আমাকে নিয়ে চলল, চললাম আমি খুরশিদের গাড়ির খোঁজে, হোটেলের সামনে চান্দের গাড়িগুলো এখনো আছে, খুরশিদের গাড়িটাও, গাড়িটার পেছনে চার কোনা আয়না। আমার বুক কাঁপতে লাগল, আয়নায় আমি আমার বুকটার ফাঁকে বের হয়ে যাওয়া হৃৎপিণ্ডটাকে কাঁপতে দেখলাম, কালকে রাতে সেই চেহারাটা, ধ্যাতলান মুখে ঝুলে থাকা চোখ দিয়ে পানির বোতলে রক্ত পড়ছে, আয়নার পেছনে কাল রাতের আমার চেহারা দেখেই হার্ট অ্যাটাক করে মফিজ মিয়া মরে গিয়েছিল। রিক্সাওয়ালা বলল, দেখলি এর মধ্যে একটা মানুষকে মাইরা ফেললি, বিধাত্তা হইয়া আসলেই কি থাকতে চাস এই দুনিয়ায়। আমার কণ্ঠ থেকে কথা বেরোচ্ছিল না, গড়গড় একটা আওয়াজ বেরোচ্ছিল, হঠাৎ কেমন একটা বিকৃত ইচ্ছা আমার মাথায় খেলা করতে লাগল। রিক্সাওয়ালার দিকে একটা অদ্ভুত হাসি দিয়ে বললাম, চলো নিয়া চলো আমারে।
কলেজের ফার্স্ট ডেতে আমার দিকে ফিরেও তাকায়নি কেউ, অথচ ফাইনালের রেজাল্টের দিন চোখ ফেরাতে পারছে না একজনও। কলেজ শেষ করে আমি স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছি অস্ট্রেলিয়া। This is my life and my choice is Mojo.
My life, my Mojo.
FM, Shukrobar, Rat, 11:59.
সবার যখন খরচ নিয়ে টেনশন, আমাদের মুভি স্ক্রিনিং এ যাও কেমন পিতা স্ক্রিন করে কি চাই বলো আর
সারা দেশে চলছে এয়ারটেল 4G প্লাস, এনজয় করো অ্যামেজিং মুভিজ এন্ড মিউজিক স্ট্রিমিং এক্সপিরিয়েন্স এয়ারটেল।
ফ্রেশ মিউজিক সার্ভড হট, রেডিও 4G অন দ্য স্পট।
একটা বুড়ো গ্রামোফোন যার বাজনা কখনো থামে না, একটা জোকার যার মুখে দেবড়ে গেছে হাসি, একটা হেরে যাওয়া সৈন্যের দল যার আহার মেনে নেয় না। আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি, একটা রাজপুত্র যার মুকুট হারিয়ে গেছে, একটা বৃষ্টিতে ভেজা প্রথম প্রেমের চিঠি, একটা বদ্ধ মাতাল যে বাড়ি ফিরে যাবে। আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি, শুধু পারিনি বোঝাতে এসব কথার মানে, শুধু দেখে গেছি তোমার দুঃখ আর ভয়। যদি ভগবান বেঁচে থাকে কোথাও কোনোখানে, ভগবান জানে এটা শুধু গান নয়। একটা কিংকং যে আর ধ্বংস করতে চায় না, একটা চঞ্চল ছটপটে নির্বাক ছবি, একটা সেনাত্রাজ আর গলা বসে গেছে। আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি, একটা মেঘের পেছনে লুকিয়ে কাঞ্চনজঙ্ঘা, একটা বধির বাচ্চার আবেগের হাততালি, একটা হিজড়ে যার হঠাৎ পায় লজ্জা। আমি তাদের মতো করে তোমাকে ভালোবেসেছি, শুধু পারিনি বোঝাতে এসব কথার মানে, শুধু দেখে গেছি তোমার যন্ত্রণা আর ভয়। যদি ভগবান বেঁচে থাকে কোথাও কোনোখানে, ভগবান জানে এটা শুধু গান নয়। শরীর একদিন গুড়িয়ে যাবে, একটা দম দেয়া পুতুলের ফুরিয়ে যাবে ব্যাটারি, একটা রাজত্ব যার মেয়াদ পুরোবে। আমি তাদের মতো করে তোমাকে ভালোবাসিনি, একটা পাহাড়ের চূড়োর উপর একটা গুম্ফা, যার নেই কোনো রাস্তা নেই কোনো সিঁড়ি, শুধু আছে একজন যাকে পৌঁছতে হবে, সেই একজন আর কেউ নয় সে আমি। আমি পারিনি বোঝাতে এসব কথার মানে, শুধু
হ্যাঁ ঠিক ঠিক বুঝতে পারলাম হর ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার সুইস্টার সেই মুহূর্তে আপনার সাথে। ঠিক ঠিক আপনি শুনছেন রেডিও ফুটি 88.5 আর 88.5-এ বুঝতে পারলাম হর ক্লাবে। একটা স্টোরি কিন্তু আমরা শুনে ফেলেছি ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব এই যত নামে লেখেন একজন লেখক, এবং সেই লেখকের লেখা গল্প জাস্ট ইমেল অফ দ্য উইকে অনেকগুলো কথা বলে ফেললাম। আর অনেকগুলো কথা থাকছে আপনাদের জন্য আপনাদের সাথে facebook.com/radiofootie, এখানে এসে আপনিও এইরকম করে অনেকগুলো কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। কেমন লাগছে আজকের অনুষ্ঠান, কেমন শুনতে চান বা কি শুনতে চান, সে সবকিছু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমাদেরকে মেইল করতে পারেন foot.fm, এই ঠিকানায় মেইল করবেন, এবং অবশ্যই সাবজেক্ট ফিল্ডে লিখতে ভুলবেন না হরর ক্লাব facebook.com/radiofootie, এই ঠিকানায় আসলে আপনি হরর ক্লাবের যে পোস্ট রয়েছে সেখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। যেমনটি জানিয়েছেন রায়হানা সুলতানা লিখেছেন, রাইট ব্রো কি রাইট জানি না, ওকে থ্যাংক ইউ। আজকে সবুজ লিখেছেন খুব ভালো লাগছে, আমাদের সাথেও কিন্তু আজকে একজন সবুজ আছেন, কি রাকিব সবুজ, ওকে আমাদের সাথে আছেন। অ্যাজ আই কে আর এ ফিল লিখেছেন, হ্যালো সৃষ্টি ভাই আশা করি ভালো আছেন, আমি ধামবাই থেকে শুনছি অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। জয়ন্ত কুমার সাহা লিখেছেন, ফার্স্ট গল্পটা শুনলাম কেমন লাগলো, জাকারিয়া আহমেদ লিখেছেন অনেক ভয় লাগে, হ্যাঁ ভয় কি জিনিস, আচ্ছা ভয় লাগে। বরিশাল থেকে শুনছেন একজন সিঙ্গার জয় বিশ্বাস, ইমেলটা নাইস ছিল আসলে আমার খুব পছন্দ হয়েছে, রেগুলার শুনে আমি রেগুলার লিসেনার সিঙ্গার জয় বিশ্বাস, আমাদের গান শোনাবেন কিন্তু। শামসুন্নাহার হাবিবা লিখেছেন সুপার, থ্যাংক ইউ। ফারাবি আহমেদ তিনি কি যেন এদের সময় অন্য জায়গায় চলে যান বুঝতে পারছেন না, খুব কঠিন কথা। আফ্রিদি তুহিন লিখেছেন, শুনছি আফ্রিদি তুহিন বাংলাদেশ হর ক্লাব, ওকে। নুরুজ্জামান আরফাত লিখেছেন, আরো ভালো হওয়ার দরকার স্টোরিগুলো, ওকে ঠিক আছে, আপনি আরো ভালো একটা স্টোরি আমাদের লিখে পাঠিয়ে দিন আমাদের সাথে এই মুহূর্তে আজকে যে হর ক্লাবটি আছে তাদের সাথে। আরো একবার আপনাদের নামগুলো আরেকবার বলে দিন,
মাজিদুল ইসলাম মিঠু,
রাকিব সবুজ,
ফারজানা নাজনীন ফ্লোরা।
ওকে তো কেমন লাগছে প্রথম স্টোরিটা, কেমন লাগলো আজকের মেইলের স্টোরিটা?
অনেক ভালো লেগেছে, তার লেখার স্টাইল অনেক সুন্দর, মানে গল্পের মধ্যে একটা ইলুশন তৈরি করতে পারছেন, মনে হচ্ছে যে একটা জার্নি, মানে যে গল্পটা পড়ছে এবং তার সাথে আমরাও সেই জার্নিটাতে মানে যোগ দিতে পেরেছি, একের সাথে হেঁটে গেছি, দেখুনই ভালো।
ফিনিশিংটা অনেক সুন্দর ছিল,
ওকে থ্যাংক ইউ। আসলে খুব সুন্দর লেখেন এবং যিনি লিখেছেন তিনি আশা করি এখন শুনছেন আমাদেরকে, তো আপনার জন্য বরাবরের মতোই আরো আরো শুভকামনা এবং সুন্দর সুন্দর লেখা আরো চাচ্ছি। তো আপনাদের সাথে বলেছিলাম যে একটা প্রশ্নোত্তরের মতো খেলবো, হ্যাঁ তো আমরা তো মানে ভূত এফএম তো আপনারা সবাই শোনেন তাই না, তো মানে আপনাদের আসলে মানে ভয় লাগে কি, শুধু গল্প শুনতেই ভয় লাগে বা জীবনে কি এছাড়া আর কোন জায়গায় ভয় আছে? মিঠু যদি জানতে চাই, মিঠু আপনার জীবনে মানে ভয় লাগে কিসে, আপনি ভয় পান কি সবচেয়ে বেশি?
ভয় আসলে অনেক কিছুতেই পাই, আবার বলতে গেলে আসলে ভয় পাই না। যেমন আমি একবার হচ্ছে আমরা স্কুলে তখন ক্লাস নাইনে পড়ি, পরীক্ষা বর্জন করছিলাম, তখন খুব ভয় পেয়েছিলাম যে আমাদের হয়তো স্কুল থেকে বের করে দিবে।
পরে কি শেষ পর্যন্ত বের করে দিয়েছিল?
না না,
তবে স্বাভাবিকভাবে স্কুলে এরকম কাজে
মানে আমি একা ছিলাম না, তো মানে পুরো
মানে অনেকগুলো
ডিপার্টমেন্টই আমাদের মানে সায়েন্সের আমরা যারা ছিলাম প্রত্যেকেই হচ্ছে পরীক্ষা আমরা দেইনি, এই জন্য সবাইকে তো আর বের করতে পারে না।
তো মারটা খেয়েছিলেন নাকি সেবার?
না ওইভাবে মারে নাই,
এমনি
ক্লাসে তো মারটা খাইছি।
ওকে, তবে এই যে ভয়ের কথা এটাতে আমার মনে পড়ে গেল যে স্কুল পালাতাম যে দিনগুলোতে, সেই দিনগুলোতে একটা ভয় কাজ করতো। তো যারা আমাদের এই মুহূর্তে শুনছে যারা স্কুলে পড়ে, স্কুল পালাবে না এবং নিয়ম বহির্ভূত কাজ করবে না, তো যাই হোক। আর ভয়ের কথা আসতে আসতে একটা বিষয় যে সবুজ আপনার কাছে একটু জানতে চাই যে আপনার আসলে কি ভয় লাগে?
কেউ মারা গেলে আমার অনেক ভয় লাগে।
মানে কিরকম? এটা
একটা মানুষ মারা গেছে মানে দুনিয়া থেকে চলে গেছে, এটা তো আসলে নরমাল বিষয় না,
মানে ওই জায়গাটাতে মানে যেখানে মারা যান সেই জায়গাটাতে থাকতে ভয় লাগে, এরকম
জায়গাটাতে থাকতে ভয় লাগে। তারপরও হচ্ছে আমাদের
এরকম কোন মানে এক্সপিরিয়েন্স কি আপনার আছে যে এরকম হয়েছিল খুব ভয় পেয়েছিলেন?
আমাদের পাশের গ্রামের একজন মানুষ ছিল কি এরকম, ব্যবসার কাজে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় যেত। তো একদিন ফেরার পথে ট্রাকে আসছিলেন, ট্রাকে ছাদে উঠছিলেন। তো হঠাৎ করে একটা দুর্ঘটনার মাধ্যমে উনি ট্রাকটা একটা ছোট্ট পুকুরের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো উনি তো ছাদে ছিল, ট্রাকটা ঠিক একদম উল্টো পড়ে, তো উনি হচ্ছে একদম নিচেই পড়ে, ট্রাকের নিচেই। তো ওনাকে উঠাতে উঠাতে আর কি একদিন বা দেড় দিন এরকম সময় হয়ে গেছিল। তো ওনাকে যখন উঠানো হয়েছিল তখন মানে ওনার লাশের যে চেহারা মানে খুবই ভয়ানক ছিল, আমি খুবই ভয় পাইছিলাম ওই দিন, খুবই ভয়, অনেক ভয়।
ফ্লোরা কিছু বলতে চাচ্ছেন নাকি?
হ্যাঁ, এরকম মানে আমিও আসলে ওই লাশে অনেক ভয় পাই, লাশ দেখতে পারি না। তার বড় একটা কারণ, আমি যখন অনেক ছোট মানে স্কুলে পড়ি, ক্লাস ঠিক মনে নেই, তখন আমার এক মামা হয় মানে আমার খালার দেবর, তো সে বৃষ্টির সময় কারেন্টের লাইন একটু সরে যায়, তো কারেন্ট চলে গেছে। সে ভাবছে যে ওই লাইনটা একটু যায় লাগায় দেই, তাহলে হয়তো বা কারেন্ট চলে আসবে, শুধু শুধু কারো ডাকতে হবে না, ওইটুকু তো টুকটাক কাজ তো করতেই পারি, ওরা অনেকে মানে অনেকে পারে। তো সেই জায়গা থেকে সে সেই কনফিডেন্স নিয়ে উপরে উঠল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গাটা ভেজা ছিল, যেই সে কারেন্টের লাইনে ধরছে আমরা ছিলাম ওই পাশেই, তখন সাথে সাথেই হচ্ছে কারেন্টের শক খাইছে এবং তার পুড়ে গেছে, ওই একদম উপর থেকে সে নিচে পড়ে যায়, নিচে পড়ে যাওয়ার পর তার মাথা থেতলে যায়। আমি ওটা দেখি মানে আমরা ছিলাম ওই জায়গায়, তো ও মানে আমি এত ভয় পাইছিলাম যে ওর পর থেকে আমি মনে হয় মাসখানেকের মতো হবে আমি ভালো করে খাইতেও পারতাম না, একা একাও থাকতে পারতাম না, মানে এখনো যদিও আমি একা ঘুমোতে পারি না, কিন্তু তারপরেও সেই যে একটা ভয়, ওই জায়গা থেকে আমি আর কখনোই কোনো লাশ দেখতে পাইনি। ইভেন আমার যদি নিকট আত্মীয় যারা মারা যায়, খুবই স্বাভাবিক মৃত্যু যদি না হয় বা অ্যাক্সিডেন্ট হয়, সেই জায়গায় লাশ আমাকে দেখানো হয় না বা আমিও দেখি না।
আসলে খুবই মর্মান্তিক এবং বিভৎস একটা অভিজ্ঞতা। তো আমরা আসলে যে কথার ভেতরে ছিলাম, মানে এর ভেতরে এরকম একটা ইমোশনাল কিছু বিষয় চলে আসে। তো তারপরে যেহেতু লাইফ স্টিল গোজ অন, আমাদের আসলে ঘুরে দাঁড়াতে হয় এবং আমাদের অনেক কিছু আসলে এড়িয়ে চলে যেতে হয়। তো আমরা আবারও আমাদের যে প্রশ্নোত্তরের ভেতর ছিলাম সে কথাগুলোতে চলে আসি। মিঠু কিছু বলতে চাইছেন?
মানে এই যে
আচ্ছা একটা জিনিস, মিঠুর ভেতর কিন্তু এখনো সেই স্কুলে পড়ার যে মনোভাবটা আমি দেখছি, সে হাত তুলে দাঁড়িয়েছিল, মানে স্কুলের মানসিকতাটা এখনো আছে মিঠুর ভেতর। হ্যাঁ, আপনি বলুন।
স্কুলটাকে আমি মিস করি তো অনেক।
না, আপনি যেটা বলতে চাচ্ছিলেন,
আমি বলতে চাচ্ছিলাম যে লাশ দেখার ব্যাপারে, আমি এখনো খুব কম মানে লাশ দেখতে যাই, আর একটা সময় আমি তো যেতামই না, কারণ হচ্ছে লাশ মরা মানুষ দেখলে পরবর্তীতে আমি হচ্ছে রাত্রে স্বপ্ন দেখতাম।
আচ্ছা,
এই জন্য লাশ দেখতে যেতাম না, মানে স্বপ্ন দেখ, এটা একদম সত্যি কথা যে আমি একটা লাশ দেখে আসলাম, ওই দিন রাত্রেই স্বপ্নে দেখতাম এবং সেটা ছিল খুবই ভয়ানক, যেমন আমার নিকটের কোনো মানুষকে আমি মরা মানুষ হিসেবে দেখতাম। এই জন্য আমি কি সবুজের কথাটা শুনে আমার মনে পড়লো,
বুঝতে পেরেছি,
এই জন্য আমি সহজে মরা মানুষ দেখতে যেতাম না, খুব কাছের কেউ না হলে আমি যেতামই না।
না, আসলে অনেকেরই এই ধরনের একটা ভীতি,
এখনো আমি
এই ধরনের একটা সমস্যা হয়। তো আমরা আরো কিছু প্রশ্ন আপনাদের জন্য আছে। এই প্রশ্নটা হচ্ছে যে লাস্ট যে শোটা আমাদের ছিল সেখানে আমরা প্ল্যান চেট নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছিলাম, ভিসা বোর্ড নিয়ে আমরা একটা মুভি লাস্ট উইকে আমি একটা মুভি দেখেছিলাম ভেরোনিকা, রিসেন্টলি বের হয়েছে এবং সেটা ভিসা বোর্ডের কাহিনী। তো সেখান থেকে আসলে প্রশ্নটা আমার মাথায় এসেছে, ভেরোনিকা মুভিতে যেটা ছিল যে সেখানে একটা মেয়ে স্কুলে পড়ে, তার বাবা মারা গিয়েছে, তো সে জানতে পারে যে ভিসা বোর্ডের মাধ্যমে প্ল্যান চেট করে হচ্ছে আত্মা নামানো যায়, মৃত আত্মা নামানো যায়। তো সে তার বাবার আত্মা নামাতে চেয়েছিল এবং তার বাবার সাথে কথা বলতে চেয়েছিল। এই ছিল সিনেমার প্লট। এরপর গল্প এগিয়ে যায়, আপনারা যদি না দেখে থাকেন দেখতে পারেন সিনেমাটা। তো আমাদের প্রশ্নটা হচ্ছে এবার সে প্ল্যান চেট নিয়ে, প্ল্যান চেট করে যদি আসলেই মৃত আত্মা নামানো যায়, মানে যদি নামানো যায়, তবে কাকে নামাবেন ফ্লোরা?
অবশ্যই আমি সুকান্ত ভট্টাচার্যকে নামাতে চাই।
সুকান্ত ভট্টাচার্য কেন?
তার কাছে কোনো কবিতার পড়ার যে আগ্রহ এবং মানে পাঠ করার যে আগ্রহ সেটা আমার সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়েই আমার মধ্যে সেটা মানে আসছে। আর তাছাড়া তার কবিতার মধ্যে আসলে আমি মাঝে মাঝে মনে হয় যে আমি আমাকে খুঁজে পাচ্ছি। আর আমার ছোটবেলার আমার একমাত্র মানে কি বলবো আমার ক্রাশ একমাত্র যে আসলে জীবিত না সেহেতু সুকান্ত ভট্টাচার্য। আমি তার সাথে আসলে একবার কথা বলতে চাই, মানে এটা জানি কখনো সম্ভব না, কিন্তু তারপর আমি তার সাথে একবার কথা বলতে চাই।
সেটাই আমার প্ল্যান সেট করে আসলে তো আত্মা নামানো যাবে না, তবে তারপর সেই যে মানে ওই ভেতর ইচ্ছাটা কি সেটা আসলে জানার চেষ্টা করা। আর খুব সুন্দর আসলে সুকান্ত ভট্টাচার্য, আমার মনে হচ্ছে যে এরকম যদি কিছু হয় কখনো যদি নেমে যাই অবশ্যই আপনি আমাকে একটা কল করবেন, আমার খুব প্রিয় একজন কবি। যাই হোক, সুকান্ত ভট্টাচার্যের মানে কবিতা নিয়ে একটা প্রোগ্রামও হয়ে যেতে পারে, মানে আসলে অসংখ্য অসংখ্য তার লেখা চিঠিগুলো পড়েছি আমি, খুব সুন্দর করে তিনি চিঠি লিখতেন
এবং চিঠি লেখার প্রতি আগ্রহ আমার ওই জায়গা থেকেই তৈরি হওয়া।
আমাদের খুব রিসেন্টলি আমরা একটা সিরিজ আমরা বের করবো শিবপুতে হরর ক্লাব থেকে, এবং সেখান সেই সিরিজটা শুরু হবে একটা চিঠি দিয়ে। তো এখনো বলে দিতে চাচ্ছি না আসলে কি সেই গল্প বা কোনো কিছু এখন বলে দিতে চাচ্ছি না, এটা যারা শুনছে তাদের জন্য একটা চমক থাকলো, সারপ্রাইজ থাকলো, তো সেটা খুব দ্রুত আসবে সামনে। আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে তিনজনের কাছে প্রশ্ন যে মানে আপনাদের আপনার হচ্ছে ভূতের গল্প তো বা ভূতের ফিল্ম তো আমরা শুনি সবাই, সো এই যে আজকে আমরা স্টুডিওতে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি, তো এখন তো অনেক মানুষ আছে এখানে, সো ভয় পাওয়ার মতো সুযোগ অনেক কম, তো এরকম যদি কখনো হয় যে ভূতের গল্প একা একা শুনতে পারবেন, তো আপনাকে তিনটা প্লেসের অপশন দেওয়া হলো, কোথায় গিয়ে শুনবেন, একা একা ভূতের ফিল্ম শুনবেন এবং ভূতের গল্প শুনবেন, এক একা একটা পুকুর পাড়ে, দুই কোনো বিখ্যাত কোনো বা পরিত্যক্ত কোনো বাড়িতে, তিন একটা কি ছিল জানি, আচ্ছা একটু দেখে নিই মাঝে মাঝে অপশনই ভুলে যাই, তো পুকুর পাড়ে, হন্টেড হাউসে, কিংবা একা নিজের বাসায়। তিনটা অবশ্যই ভয়ের পাল্লা তিন রকমের হবে, তো কি মানে কে কোথায় থেকে ভূতের ফিল্ম শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না তিনটা কোনোটাই না? সবুজ,
আমি একা নিজের বাসায়।
হ্যাঁ, পুকুর পাড়ে একা একা,
এটা আমার জন্য খুব বেশি কষ্ট হবে।
ওকে, ফ্লোরা,
আমিও নিজের বাসায় শুনতে চাই।
মিঠু,
পুকুর পাড়ে।
পুকুর পাড়ে একা
একা একা একা।
মিঠু স্কুলের মানসিকতাতে থাকলেও ভয়ের দিক থেকে তিনি আসলে ভয়কে অনেক জয় করতে পেরেছেন, তাই কথা শুনে মনে হচ্ছে জানি না আসলে বাস্তবে কতটুকু সেটা সত্যি। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোন বিখ্যাত কোন মানে ওইরকম কোন পরিত্যক্ত একটা বাড়িতে, কোন হন্টেড হাউসে আপনি আছেন, আপনাকে মানে পুরোটা রাত একা একা থাকতে হবে, আপনি সর্বোচ্চ একজন মানুষকে সাথে রাখতে পারবেন, ফ্লোরা কাকে রাখবেন?
আমি অবশ্যই আমার একমাত্র অর্থাঙ্গ,
আচ্ছা যিনি বাইরে বসে আছেন,
যিনি বাইরে বসে আছেন আমি তাকেই রাখতে চাই।
তিনি থাকতে রাজি হবেন তো?
যদি রাজি না হয় তাহলে হবে, হবে না কেন, জোর করে রাজি করাও।
একা একা থাকতে পারবেন না তবু?
না, একা আসলে থাকতে পারবো, ওটা সমস্যা না, কিন্তু এই ভয়ের মধ্যে একটু রোমান্স আনার জন্য আসলে আমি আমার হাজবেন্ডকে রাখতে চাই।
আচ্ছা ঠিক আছে, তো ভয়ের সাথে মানে হররের সাথে রোমান্টিকতার একটা কম্বিনেশন খুব ভালো হবে। সবুজ, আপনাকে যদি এরকম কোন একটা হন্টেড হাউসে একা মানে একা না পুরো একটা রাত থাকতে বলা হয়, সাথে সর্বোচ্চ একজন মানুষকে রাখতে পারবেন, কাকে রাখবেন?
আমি আমার এক বন্ধুকে রাখতে পারবো।
কেন?
ও থাকলে আসলে আমার সাহসটা বাড়বে।
কে সেই বন্ধু?
বিপ্লব নামে এক ফ্রেন্ড আছে।
আচ্ছা, এই মুহূর্তে রাকিব সবুজের যে সকল বন্ধুরা শুনছেন তারা জেনে রাখুন, তার একটা মাত্র বন্ধু তিনি তাকে সাহসী বলে মানেন, বিপ্লব, বাকি বন্ধুদের তিনি সাহসী মানেন না।
একটা মজার বিষয় বলি, মানে ওর চেহারার মধ্যে আমার একটা ভাব আছে, মানে ওকে দেখলে আসলে মানে
ভূত ভয়ে পালাবে,
ভূত ভয়ে পালাবে,
জানি না এটা তার প্রতি কমপ্লিমেন্ট নাকি অন্য কিছু। যাই হোক, তবে আপনি সেই বন্ধুকে নিয়ে আসতে পারেন আমাদের স্টুডিওতে, আপনার হরর ক্লাবে নিয়ে আসতে পারেন। শেষ, মিঠুর কাছ থেকে জানতে চাইবো কাকে সাথে রাখবেন?
মাকে সাথে রাখতে চাই,
তাই
কারণ মা থাকলে আর কোন ভয় লাগবে না
আসলে
মনে হচ্ছে।
আসলেই তাই মনে করার জন্য বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাছরে, কার কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু শুধু প্রশ্নটা করলাম, প্রশ্ন করার কোন অবকাশই নেই এখানে। আমরা যাচ্ছি এখন একটা ছোট্ট বিরতিতে, নতুন ঘন্টা শুরু হয়ে গিয়েছে রাত 12:01, এই ঘন্টায় আমরা শুনব আমাদের আজকের বিশেষ গল্প, যেটা প্রত্যেক উইকে থাকে, আজকে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া, খুব সুন্দর একটা গল্প। সো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে সঙ্গে রেডিও ফুর্তি, রেডিও ফ্যান টু ফুর্তি। ¶¶
শহরে ঘরে বাইরে অনেক দূরে যাও ফুর্তি করে জু 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 ফুর্তি এডিএর এফএম জু 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 ফুর্তি
দেখার দুনিয়া নতুন শক্তিশালী নেটওয়ার্কে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
ছোটবেলায় নৌকার ইঞ্জিনে তেল ভরতাম, লোকজন চিনত মাঝির পোলা বলে। এখন গ্রামের লোকজন বাবাকে ডাকে পাইলটের বাপ বলে। সেই মাঝির ছেলে এখন পাইলট। দিস ইজ মাই লাইফ and my choice is Mojo.
My life, my Mojo.
যদি সুযোগ দি তোমায় বলো তুমি বদলে যাবে তো, বলো দিশা ফিরে পাবে তো ভালো হওয়ায়। সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে কোন সুতোয় বাজার দর বাড়িয়ে অন্ধক দেবে শয়তানকে কালো আত্মা তোমার। জানি না সবাই তোর মতন কিনা, অর্থাৎ তোর মত হৃদয় কিনা, মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুমি মানুষ শরী না। পেশার পেশা এক হয়ে গেছে তো, কাল শীতে চোখে জেগে জেগে রাখবো তোকে ভেবে আগে কাঁদতাম, আজকাল কাঁদতে পারি না। চিকন স্বর্গের সিঁড়িতে পা ফেলে আজ তুই উড়বি ভেবেছিস তোর দেশিস, আজ তোর হয়তো জানা নেই দৃষ্টান্ত আছে সামনে, একদম শেষে হানা দেয় স্বর্গের সিঁড়িতে পা ফেলে আর তুই জানা মেলেছিস তোটেছিস, সময় নিজের খেয়ালে কষ্ট লিখছে খেয়ালে, তোকে ধ্বংস করতে আসছেন নেমেসিস, তোকে ধ্বংস করতে আসছেন নেমেসিস, তোকে ধ্বংস করতে আসছে। তার সঙ্গে তোর উদ্ধার কার চেহারায় কোন তাগিদে হাতড়ায় এসে অমৃত জলে আর সে মুখ উপৃত পুরুষ বা দার্শনিক তোর উদ্ধার কার চেহারায় কোন তাগিদে হাতড়ায় কাহিনী বিদ্যা খাওয়া মানে চেতনায় বিশ্বাবৃত্তি পুকুরের বিছানায় ব্যস্ত ছিলাম তুমি আদরে আজ তুই পূর্ণ দাঁত চিহ্ন রেখেছিস সময় আমার তরফে দিচ্ছে স্পষ্ট হরকে তোকে ধ্বংস করতে আসছে নেমেছিস স্বর্গের সিঁড়িতে পা ফেলে আজ তুই যারা মেরেছিস ধরেছিস সময় নিজের দেয়ালে কষ্ট লিখে দেয়ালে তোকে ধ্বংস করতে আসছে নেমেছি তোকে ধ্বংস করতে আসছে নেমেছি তোকে ধ্বংস করতে আসছে নেমেছি
নৌকার ইঞ্জিনে তেল ভরতাম লোকজন চিনত মাঝির পোলা বলে এখন গ্রামের লোকজন বাবাকে ডাকে পাইলটের বাপ বলে সেই মাঝির ছেলে এখন পাইলট দিস ইজ মাই লাইফ অ্যান্ড মাই চয়েস ইজ মোজো
মাই লাইফ মাই মোজো বদলে দেবে দেখার দুনিয়া নতুন শক্তিশালী নেটওয়ার্কে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না আগে দেখা সবকিছু নতুন লাগবে বাংলাদেশ যেমন দেখেনি আগে যা দেখি নতুন লাগে
কথাগুলো শোনার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের পোস্টে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট গুলো একটু নিয়ে নিচ্ছি জিয়াউর রহমান জামি আছেন লিখেছেন ভাই ভাই আমি জামি কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি আমি রাজশাহী থেকে শুনছি রিয়াদ তালুকদার লিখেছেন ভালো লাগছে অনেক ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন সরকার হু আর ইউ ব্রো আচ্ছা পোস্টে লেখা আছে আশরাফুল ইসলাম রাকিব আছেন আমাদের সাথে যারা লিখেছেন যে আশরাফুল ইসলাম রাকিব সাথে আছে বরিশাল ভোলা থেকে, রিশাদ খান এক নাগারে অনেকগুলো কমেন্ট করেছেন, এই ধরনের কমেন্ট মানে একটা না একই কমেন্ট করা কিছু সময় বিরক্তির উৎপন্ন করে। তবে আপনারা যারা লিসেনার যারা কমেন্ট করেন তারাও আমাদের লিসেনার কাজে, লিসেনারের কোনো কাজে আসলে বিরক্ত হতে নেই, তবে তারপরও একটু চেষ্টা করবেন যে এই জায়গা থেকে মানে এই জিনিসটা একটু এড়িয়ে যাবার, সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেগুলো পড়ে আপনার সাথে আড্ডায় যুক্ত হতে পারে কিংবা আপনিও আড্ডায় যুক্ত হয়ে যেতে পারেন। পিআই রাফি আছেন আমাদের সাথে, আছে এটাকে রেদওয়ান ইসলাম, রনি আছেন আমাদের সাথে, আমার বন্ধু মাহিনুল ইসলাম মুবিনকে সাথে রাখতে চাই, রেখে ফেলুন। ও আচ্ছা, উনি আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। ওকে মুবিন, আপনার বন্ধু রনি আপনাকে নিয়ে কোন একটা হন্টেড হাউসে একা একা পুরো রাত থাকতে চায়। বেস্ট অফ লাক, আপনাদের এরকম যদি কখনো কোনো সুযোগ হয় অবশ্যই জানাবেন আমাদের এক্সপিরিয়েন্সটা। জাকারে আহমেদ লিখেছেন, আমি সৃষ্টি ভাইকে শুনবো আর কি। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালোবাসার কথাই। ইউনুস আহমদ, ইউনুস আছেন আমাদের সাথে, একা নিজের বাড়ি বাড়ি কি ভালো লাগছে না ভাই, এই যে খুব কঠিন হয়ে যায় মাঝে মাঝে ওই ইংরেজি হরফে বাংলা লিখলে অনেক সময় পড়তে খুব কঠিন হয়ে যায়। শ্যামা সানাম আছেন আমাদের সাথে, আই লাভ দ্য স্টোরিজ, অসাম লিসনিং। আর শাকিল সরকার লিখেছেন, অনেক ভয় লাগছে। নির্জন নির্জন পথিক আচ্ছা লিখেছেন, সৃষ্টি ভাই খুব ভালো লাগছে নোয়াখালী থেকে আসে। শ্যামা সানাম, ওয়াও লাভলি, ফাবিহা জামান লাবণ্য হাসি দিয়েছেন। আচ্ছা, একটা ফেসবুক আইডি থেকে কমেন্ট এসছে, সেটার নাম হচ্ছে সৃষ্টির শেষ হাসি। আচ্ছা লিখেছেন, সৃষ্টি ভাই আমার হেডফোন খুবই জ্বালাচ্ছে, বলেন তো ভাই রাতে হেডফোন কই পাই, সার্চ ইট গুগল, গুগল খুব ভালো অ্যান্সার দিতে পারবে যে কিভাবে এই রাত্রেবেলা হেডফোন পাওয়া যেতে পারে। আমরা ফেসবুকের কমেন্ট থেকে একটু দূরে চলে আসি, এখন আবার আমরা আছি যে আমাদের পরবর্তী আয়োজনগুলো রয়েছে সেগুলোতে এগিয়ে যাই। আপনারা শুনছেন সৃষ্টি আছে আপনার সাথে, আর বলেছিলাম আজকে দ্বিতীয় ঘন্টায় থাকছে আমাদের যে মূল গল্প যেটা সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া, আমার খুবই প্রিয় একজন লেখক এবং তার মানে সেরকম প্রিয় আরেকটা গল্প। গল্পটা শুনে আমরা আবারও ফিরে আসবো, আর গল্পতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা নিচে ছোট্ট একটা বিরতি, খুব ছোট্ট একটা বিরতি, এবং খুব ছোট্ট বিরতির পরপর আমরা চলে যাব গল্পে। গল্প শেষে আবারও ফিরে আসছি সুমন রেডিও ফুর্তি। ফুর্তি
সোনার পালঙ্কে শয়ন করিয়া মখমলে বালিশে হাত পা মাথা রাখিয়াও আরাম পাননি বাদশাজাদা। বিলাস বহুল প্যালেসে বসিয়া সুর সাগরে ডুব মারিয়াও আরাম পাননি সাহেবজাদা। আর লোকাল বাসের চিপায় পড়িয়া কোনমতে হ্যান্ডেলে ধরিয়া প্রাণ লাচ্ছিতে চুমুক মারিয়াই খালি আরাম আর আরাম পায় এ যুগের আরাম জাদা। এলো আরামে ভরপুর প্রাণ লাগছি ম্যাঙ্গো বানানা এবং ইয়োগা তিনটি ভিন্ন ফ্লেভারে, জাস্ট চুমুক দিন আর হয়ে যান আরাম জাদা। প্রাণ লাগছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি।
বদলে দেবে দেখার দুনিয়া, নতুন শক্তিশালী নেটওয়ার্কে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ যেমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দুবছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে, চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই, দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজে ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল, খিদেও বেশ পেয়েছে, জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর, স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে, স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রুদি দিলাম। শরীর ঠান্ডা হল কিন্তু পেট সমানে চলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকে চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বলল,
বাড়ি কোথায়?
আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজতে বেরিয়েছি।
আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি কোনো সন্ধান দিতে পারেন?
বুড়ো লোকটি বলল,
রসো নেনি, সব ঠিক করে দিচ্ছি।
স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল। বললে,
আমার নাম নিবারণ চক্রবর্তী, এবারে আমার, কিন্তু আমি এখানে থাকিনি, কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের ব্যবসা। এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি, কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশুনো করি, ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, বাবা ভূতে খায়। তুমি এখানে থাকবে?
বললাম,
হুম থাকতে পারি। তা কি কাজ করতে?
রাধুনির কাজ।
বাহ বাহ, তা যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাধো, দুজনে খাই।
হ্যাঁ খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা যেন ভারী খুশি হল, আমার খাওয়ার ব্যবস্থা করে দিল। তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে,
নাও বিশ্রাম করো।
পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই। রাঙা রোদ, বড় বড় গাছপালার উঁচু ডালে, এর মধ্যে বাড়ির পেছঙ্গলে শেয়ালের ডাক শুরু হল। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম, যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোন লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম, তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে,
চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে।
সন্ধ্যার পর বললে,
ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস।
জি আজ্ঞে।
তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বলে রাখবে।
জি তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়?
হ্যাঁ হ্যাঁ তাই বলছি।
মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধ হয় 14-15 ঘর, এছাড়া টানা বারান্দা, দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ওমুরোয় 4-5 নারকোল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুরোয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে লাগলাম। বাপ্পা, আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে, বুনো চিঙে গাছ যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই, অনেক ঝিঙে ফুলেছে দেখছি, বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটা বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে সাত আটটা কুচি চিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আবার একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও চিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে,
ঝিঙে বেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে, আচ্ছা আরেকজনকে তুলছিল?
নিবারণ বিস্ময়ের সুরে বললে,
কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে।
পুরুষ মানুষ?
না না, একটি বউ।
নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল, বললে,
কোথায় বউ, চলো দেখি দেখি।
আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না। নিবারণ বললে,
কবে বউ?
ওই তো ওখানে ছিল, ওই যে ওই ঝোপটার কাছে।
চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি।
আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়া গায়ের বউচি দুটো চুংলি চিঙে তুলতে এসেই থাকে তবে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে। রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সে চিঙে চুরির কথা তুললে, বললে,
আলো নিয়ে যাওনি কেন চিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি?
আমি বুঝলাম না কি তাতে দোষ হল। বুড়োটা খিটখিটে ধরনের, দিন আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি? বুড়ো বললে,
না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে।
কেন?
তাই বলছি। তোমার বয়স কত?
37-38 হবে।
অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই 63, যা বলি কান পেতে শোনো।
আগে নিশ্চয়ই।
রাত্রে শুয়ে আছে, ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল, জিনিসপত্র টানাটানি শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে, কিন্তু এত রাত্রিরে, বাপ্পা কি বাতিগ্রস্ত মানুষ। সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে,
আমি?
হ্যাঁ, অনেক রাতে।
ঠিক,
আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম।
চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম, খেয়ে দেয়ে পোঁতলা বেঁধে সে রওনা হল কলকাতায়। যাবার সময় বার বার বলে গেল,
নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর, পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোঁতো, আমার ঘাস জমে পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হল 1.5 বিঘের ওপর, লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে, খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা।
কি? চক্রবর্তী বুড়ো অকারণ সুর খাটো করে বললে,
কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শোনো না যেন, বাড়ি দেখাশোনো যেমন করবে নিজের মতো থাকবে, কোনো কথায় কাম দেবে না, গাছের ফুল ফুলুরি তুমি খাবে, দুটো ঘর খোলা রইল তোমার জন্য।
বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশ তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় দুখানে ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছে, বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই, 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় আধ মন টাক সরু আতপ চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনব বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম, বাপরে কি বন জঙ্গল গাঁখানার ভিতরে, আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুরিপথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হল, সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়, আমায় দেখে বললে,
বাড়ি কোথায়?
এখানে আছি,
নিবারণ চক্রবর্তীর বাড়ি।
নিবারণ চক্রবর্তীর কেন?
দেখাশুনো করি, কাল এসেছি।
ও বাড়িতে থাকতে পারবে না।
কেন?
এই বলে দিলাম, দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল। ওরা নিজেই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউরা কোশ্চিন কালেও ও বাড়িতে আসে না।
কেন?
তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান।
আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁদ করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার? চক্রতে বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফুল ফুলির গায়ে লোক চুরি করে খায় কিনা, বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেজন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল।
শুনলেন গল্পটির প্রথম অংশ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখন শুনব গল্পটির বাকি অংশ।
গাছপালার ফুলফুলির গায়ে লোক চুরি করে খায় কিনা, বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেজন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলা ঝিঙে চুরি করছিল, অনেকদিন এমন আরামে থাকিনি, বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগল জল, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগল। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক করতে মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হল চক্রতী মশাই বোধ হয় কোন কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন ওপরের বারান্দাতে, সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এল। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়, কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি এমন কোন সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হল। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন, ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। না, কোনো ফুলের সুবাস নয়, এই কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও, কে একটি বউ রোয়াক দিয়ে খানিক আগে চলে গিয়েছিল, সে ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোন দিকে নেই তো সে, গেল কোথায়? কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল উঠে মনে হল সব স্বপ্ন, মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারি আবাদ করব সে আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধে এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি এক ঘর লোকও থাকত তবে কষ্ট হতো না, কথা বলবার একটা লোক নেই, এই হল মহাকষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি, আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানলা তেমনি বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি, কোনো বদমাশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে? ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো, এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম
তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম, চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফেন গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও, আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি, যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল, মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল। এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বুঝালুম, ওসব কিছু না, কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনো কানের ভুল, সব ভুল। এই নদিনে আমার শরীর বেশ সেরে উঠল, খাই দাই আর শুধু ঘুমুই, কাজকর্ম কিছু নেই, কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে, শুধুই আরাম করতে ইচ্ছে হয়। নদিনের দিন বিকেলে মনে হল রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো পাঁচি অবশ্য, ওখানে ঝালের চারা পুঁতব, আর একটা চালকুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা কোদাল কাস্তে নীরেন শাবল কুরুল সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাত করাত ইস্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না, হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে, নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরূপ উপস্থিত হল। অনেকগুলো লোক আন্দাজ জন পঞ্চাশেক একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম, সামনের রোয়াকে এসে দাঁড়ালাম, কই, একটা দরজা জানলার কপাটও খোলেনি দোতলার, যেমন তেমনি আছে। ব্যাপার কি, বাড়িটার মৃগি রোগ আছে নাকি, মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন? এবার তো ভুল হবার কোনো কথা নয়, সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি এই মাত্র। এখন আবার চারদিক নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে, দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে এক ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে, এমন সময় কিসের শব্দের তন্দ্রা ছুটে গেল। যে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে, তাদের সবার মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একরকম, একই লোক যেন পঞ্চাশটি হয়েছে, এইরকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল,
আমাদের মধ্যে আজ কে যেন এসেছে?
একজন তার উত্তর দিলে,
এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে, আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে।
সব মিথ্যে, কোথায় বাড়ি, আমরা কেউ দেখিনি।
তবে এসো, আমরা নাচ আরম্ভ করি।
বাপরে বাপ, কথায় বলে ভূতের নেত্য, শুনে এসেছিলাম এতদিন, এইবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড,
অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার দেহের কোনো অংশ তারা স্পর্শও করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হল, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আজ অচেতনভাবে জানলার বাইরের জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোন অজানা বন ফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানে বললে,
কিরকম আছো? বলি, কিছু দেখছ নাকি?
না।
শুনছো কিছু?
না।
তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর?
তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা।
আচ্ছা, একটা মেয়েকে ওখানে দেখোনি কোনোদিন? বউ মতো কোন গন্ধ পাওনি?
কিসের গন্ধ?
কোন ফুলের সুগন্ধ?
না।
খুব বেঁচে গিয়েছে তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইত না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এরকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতে লোকে পাগল করে দেয়, তাদের কাণ্ড জ্ঞান থাকে না। এমন ভালো লাগে বাড়ি, না খেয়ে না দে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো বাড়ির ত্রিসীমানায় যাইনি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের।
তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হল নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমার মনে হল, না সব ভুল, পরম সুখে আছি, এ ছেড়ে কোথায় যাব, বেশ আছি, খাসা আছি, তোফা খাসা আছি। সেই থেকে আজ দুবছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা পেঁচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই পাশ করি, এক পা যায় না বাড়ি ছেড়ে।
শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মায়া।
ফুর্তি সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা। আমার ভরসা সে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার। আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা তুপার কন্ডম।
এসএমসির রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এসএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
যদি নন স্টপ গান শুনতে চান তো রেডিও ফুর্তি বাজান।
With more fun and fear.
ওয়েলকাম টু ভূত এফএম হরর ক্লাব, আমি রাসেল আছি। সাথে এই মুহূর্তে ঘড়িতে সময় 12:48 এবং সৃষ্টিও সঙ্গে রয়েছে। তো সৃষ্টি, আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম, একটা গল্প শুনলাম। মায়া বিভূতিভূষণ অনেক পছন্দের রাইটার আমার, এবং তিনি চমৎকারভাবে লিখেছেন এই গল্পটি, এবং এত চমৎকার লাগছিল যে পুরো জিনিসটা যেন দেখতে পাওয়া যায়, তাই না?
একদমই তাই। আর বিভূতিভূষণের গল্প মানেই আসলে মনে হয় বিশেষ কিছু। এতদিন আসলে হরর গল্প তার পড়া হয় নাই, তো এখন হরর গল্পেও যে তার এত ব্যাপ্তি এবং এত সৃষ্টিশীলতা, সত্যি অবাক করার মতো,
খুবই সত্যি কথা। তো যাই হোক, আমরা কিছু মেসেজ পড়ে ফেলি যেগুলো আমাদের ফেসবুকে এসছে, অর্থাৎ কিছু কমেন্ট পড়ি, পোস্ট এনেছে যে সমস্ত কমেন্ট আছে সেই কমেন্টগুলো কিছুটা পড়ে ফেলি।
তো একটা বিষয় থাকে একদম শুরু থেকে, যদি 10টা কমেন্টের ভিতরে অন্তত 2-3টা কমেন্ট থাকে যে রাসেল ভাই আজকে কখন আসবে, তো রাসেল ভাইয়ের আসার কোন নির্দিষ্ট টাইম আমরা কখনো বলি না, এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজের মতোই আমরা করার চেষ্টা করি। তো আজকে এই সময়টাতে আমি জানি যে কিছুক্ষণ পরেই আরো অনেকগুলো কমেন্ট চলে আসবে, তবে ঠিক রাসেল ভাই আসার আগ মুহূর্ত পর্যন্ত যে কমেন্টগুলো ছিল, যেমন রেশাদ খান বগুড়া থেকে লাইভ শুনছি, সচিব আহমেদ ছিলেন দেওয়ানগঞ্জ থেকে আছি, সিঙ্গার জয় বিশ্বাস হানিফ ছিলেন আমাদের সাথে, লিখেছেন যে ভাবতেও অবাক লাগে স্বাভাবিক জগৎ ছাড়াও অন্য একটা জগৎ আছে যেখানে আমার স্বেচ্ছায় বিচরণ করতে পারি না। বাইরে আফ্রিদি তুহিন আছেন বাংলাদেশ হরর ক্লাব থেকে, সামিউল ইসলাম আছেন আমাদের সাথে, তানহা আফরিন, আশা, মেহেদী হাসান, সানি নোয়াখালী পাটকেলঘাটা থেকে আছেন, জামাল খান আছেন, সাইফুল ইসলাম আছেন, মেহেদী হাসান আছেন, মার্জিয়া জেহান, ফারাবি আহমেদ এবং স্নেহা চৌধুরী, হাসান হাসিবুল হাসান, শান্ত, মায়া গল্পটা অস্থির লাগলো জয়পুরহাট থেকে, আরো অনেকে অনেকে আছেন। তো রাসেল ভাই, আগামীকাল অর্থাৎ আজকে রাত্রেবেলা আর কতক্ষণ বাকি? 24-23 ঘন্টা মতো বাকি।
আমাদের ভূত এফএম শুরু হয়ে যাবে, ভূত এফএম এ আগামীকাল আমাদের বেশ কিছু স্টোরি নিয়ে আমরা আসব, তার মধ্যে আমার কাছে বেশ কিছু দারুণ অডিও ক্লিপ রয়েছে। এবারের মেইন আকর্ষণ অডিও ক্লিপ থাকবে, এবং সেই সাথে কালকে আফরান ভাই আসবেন, কারণ আপনারা বেশ কয়েকদিন, আমি কিছু ইমেল পেয়েছি, যে ইমেইলে অনুরোধ ছিল যে তাকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। তিনি বলেছিলেন তিনি দীর্ঘ সময় আসবেন না, তো আমি ফোন করেছিলাম, তিনি রাজি হয়েছেন আসতে। এছাড়াও আমাদের নতুন কিছু অতিথি আসবেন আগামীকাল, যারা তাদের ঘটনা শেয়ার করবেন। আর মোটামুটি সবকিছু মিলিয়ে এই আমাদের প্রস্তুতি প্রত্যাশা, এবং আশা করছি যে আপনার ভালো লাগবে। এবং আমি বেশ কিছু হসপিটালের ঘটনা, লাশের গাড়ির ঘটনা, এই ঘটনাগুলো পেয়েছি যেগুলো আপনারা কয়েকদিন ধরে শুনতে চাচ্ছিলেন। তো যারা জানেন সমস্ত ঘটনা, তারা সেই সমস্ত হয়তো শুনেই পাঠিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এভাবে হেল্প করার জন্য। আমি একটা জিনিসে ফিরে, দিস ইজ অল অ্যাবাউট ভূত এফএম, আমি একটা জিনিসে ফিরতে চাই সৃষ্টি, সেটা হচ্ছে এই যে মায়া, আমরা যে গল্পটা শুনলাম, এই গল্পের একটা পর্যায়ে আমরা দেখি যে সেই বামন যিনি কিনা সেই বাসায় আসেন মানে দেখাশোনা করার কাজে, তিনি মায়ায় পড়ে থেকে যান। কি মনে হয় গল্পের শেষ পরিণতি বলে দেননি বিভূতিভূষণ, তোমার কি মনে হয় যে কয়েকদিন পরে কি ঘটনা আসলে ঘটবে? এই গল্পটার পরের অংশটা যদি তোমাকে বলতে পারি, যে এর পরে সেই বামনের সাথে কি হয়েছিল, যে ওইখানে মায়ায় পড়ে একজন অতি দরিদ্র লোক যে ওখানে থেকে গেল, তার জীবনে আসলে পরবর্তী সময় কি হয়েছিল, তোমার কি মনে হয়?
আসলে যে কল্পনার রাজ্যে বিচরণ করতে গেলে অনেক কিছুই কল্পনা করা সম্ভব, তবে আমি একটা রেফারেন্স নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে ঠিক এরকমই একটা গল্প মনোজ কুমার বা কোনো একজন রাইটারের, সেখানেও এরকম একটা বাড়ির ভেতরে একটা ছেলে সে হচ্ছে ভাড়া নেয় এবং সে এরকম একটা মায়ায় পড়ে যায়। তো সেই গল্পের শেষে দেখা যায় যে সেই ছেলের লাশ বের হয়ে আসে, অর্থাৎ সে হয় সুইসাইড করে বা কোন এক কারণে সে মারা যায়।
এখানেও বলেছে যে এখানে সবাই এরকম একটা ভালোবেসে ফেলে, এবং
ভালোবাসাটাই হয়তো একসময় তাদের একটা রোগ হয়ে যায়, বা এটাই এই ভালোবাসাটাই হয়তো একসময় তাদের করুণ কোন পরিণতির দিকে নিয়ে যায়।
এই গল্পের সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে এই যে বাড়ির মালিক, তিনি তো জানেন যে এই বাড়ির এই সমস্যা, তিনি যখন আসেন তিনি কিভাবে থাকেন?
আসলেও তাই, এইটাই আসলে যে গল্পের ভেতর যে রহস্যের খেলা,
খুব সুন্দর একটা রহস্যজনক খেলা কিন্তু গল্পের ভেতর।
মানে আমার এটা একটা প্রশ্ন, আমার কাছে মনে হয় যে এই গল্পের এই জায়গাটায় একটু ফাঁক আছে কিনা। মানে আমার কাছে মনে হয়েছে যে তার আগে পর্যন্ত বাড়ির মালিক তো ওখানে ছিলেন, তো বাড়ির মালিক কিভাবে ছিলেন, নাকি বাড়ির মালিক সেগুলো ইগনোর করতেন, বা বাড়ির মালিক এত কিছু জানার পরেও কেন সেখানে দেখাশোনা করার জন্য, সাধারণত যদি এরকম হয় যে দিনে এসে রাতে না থেকে চলে যান তাহলে এক কথা, কিন্তু উনি রাতে
সে নিজেও একবার অবাক হয়েছিল যে দোতলার ঘরে অনেক জিনিসপত্র নাড়ানোর আওয়াজ পাওয়া যাচ্ছিল, বিব্রত হয়ে গিয়েছিল, সেটা সে এড়িয়ে গিয়েছিল, তার মানে সে
জানতো এড়িয়ে গিয়েছিলেন, এবং বউয়ের ব্যাপার যেটা সেটাও তিনি জানতেন এবং সেটাও তিনি এড়িয়ে গিয়েছিলেন, এবং তিনি তার বাড়ি দেখাশোনা করার জন্য লোক দরকার, সুতরাং সেই লোক জোগাড় হওয়া মাত্র চলেও গেছেন।
আমার মনে হয় যে এই গল্পের বোধহয় আরো একটা সিকুয়েল বা অন্য কিছু হয়তো সৃষ্টি হতে পারত, কারণ এই গল্পে আসলে এরকম বেশ কিছু বিষয় আছে যে বউকে দেখা গিয়েছে এটা শুনে বুড়ো খুব মানে ভীত সন্ত্রস্ত হয়ে যায়।
হ্যাঁ, যেমন সেই বউটার ব্যাপারে আমরা পরে কিছু জানলাম না যে ওই বউটার আসলে কোথা থেকে এসছে বা কেন ওই বউটাকে দেখা যায়, বা এই বাড়িতে এই যে এত মানুষ থাকে এই মানুষগুলো আসা যাওয়া করার রহস্য কি, সেই রহস্যগুলো ভাঙা হয়নি, শুধুমাত্র একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যে এই সিচুয়েশনটাতে এরকম একটা ঘটনা ঘটেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে একজন দরিদ্র বামন যার যাবার কোনো জায়গা নেই, সেই ব্রাহ্মণ ওখানে থাকলেন, তিনিও মায়ায় পড়ে গেলেন। এবং তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তার পরিণতিটাও কি আসলে আগে যারা ছিলেন মায়ায় পড়ে একসময় না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে মারা গেছেন তারপর এরকম, নাকি এই বামনটা আবার একটু স্পেশাল বলে উনি টিকে যাবেন, কি মনে হয় তোমার কাছে?
এই প্রশ্নটা আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি রাখা যেত তবে বোধহয়
খুব ভালো হতো। তোমার তুমি রাখ না যে আমরা গল্পের সূত্র দিয়ে দিই তারপর আমরা পরবর্তীতে লিখতে শুরু করি,
লিখতে
তোমার কি মনে হয়?
আমার মনে হয় এটা নিয়ে আমার মনে হয় যে আমাকে তাহলে এক সপ্তাহ সময় দেওয়া হোক, আমি হরর ক্লাবে এই প্রশ্নটা ছুড়ে দেবো এবং হরর ক্লাবের যারা লিসেনার আছেন তারা যে অ্যান্সারটা দেবে সেই অ্যান্সার গুলো নিয়ে না হয় আমি রাসেল ভাইয়ের বলবো আবার।
তাই হোক, তবে তাই হোক
আপনারা লিখে ফেলুন,
আপনারা লিখে ফেলুন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ইয়েতে। আমি তো মানে এখন একটু পরে বিদায় নিতে হবে,
তবে তার আগে রাসেল ভাই কয়েকটা কমেন্ট আবার পড়ে নিচ্ছি আমি সবসময় আর কি। আপনি যখন কথা শুরু করেন তখন চেষ্টা করি যে এর পর কমেন্ট কোনগুলো আছে সেগুলো দেখার, কারণ এরপর আপনার ভয়েস শোনার সাথে সাথেই ভূত এফএম এর অনেক মানুষজন আরো তারা কমেন্ট করা শুরু করে যে রাসেল ভাই হ্যালো, রাসেল ভাই খুব ভালো লাগছে, সিঙ্গার জয় বিশ্বাস লিখেছেন রাসেল ভাই কেমন আছো, তারপর রাজ বিদয় খান রাজশাহী থেকে, পর আরো রয়েছেন রাফায়েল চাকমা তার ফ্রাঙ্কেনস্টাইনের স্টোরিটা ভালো। আচ্ছা, আমি আরো কয়েকটা কমেন্ট একটু নিয়ে নিচ্ছি। জারিফ জয় আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন রেশাদ খান, রাসেল ভাই ভূত এফএম ভালো লাগছে, নুরুদ্দিন আছেন আমাদের সাথে, তারপর রাসেল ভাই অস্থির রাব্বি লিখেছেন রাসেল ভাই কেমন আছেন, তারপর সুজাত খান লিখেছেন রাসেল ভাই ইজ ব্যাক, খুশি সে।
অলরাইট, তো আমার মনে হয় যে এখন বিদায় নেই এবং আমাদের আরো আজকে কি কি থাকছে বাকি?
আজকে ভাইয়া আমরা আনসেন্সর সেগমেন্টে একটা অদ্ভুত একটা,
সেটা কি কিছু এখনই শুনবো?
আমরা ঠিক নেক্সট আওয়ারে কি সেটা শুনবো? আমার মনে হয় এই মুহূর্তে আমরা একটা ছোট একটা গানের বিরতিতে যাবো, গানের বিরতিতে থেকে এসে তো আনসেন্সর সেগমেন্টে যে স্টোরিটা আছে সেটা আপনার প্রতি একজন মানুষের একটা স্পিচ বলা যেতে পারে, সেটা কিন্তু নর্মালি আমরা এই ধরনের জিনিস বা এই ধরনের ক্লিপগুলো বাছাই করা হয় না ভূতের ফ্যামের জন্য। সো আমার কাছে মনে হয়েছে যে এই স্পিচটা হরর ক্লাবে জায়গা পেতে পারে আনসেন্সর সেগমেন্টে।
ওকে, সো এখন আমরা কোন গান শুনছি?
এখন একটা খুব প্রিয় একটা গান অর্ণবের, সে যে বসে আছে একা একা,
এই গানটা শুনছি না
একদমই।
তো আজকের মতো এখানে টাটা, কথা হবে আবারও আগামীকাল ভূতের ফ্যামে, সেই পর্যন্ত মানে আজকেই ভূতের ফ্যামে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন, সে যে বসে আছে একা একা।
সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে ভরা চোখে জানালার পাশে মেঘে ধরতে তার গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেল যদি পার বুঝতে তার গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেল যদি পার বুঝতে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে মনের গান বৃষ্টি নামায় টপ টপ গোটা পরে অনেক ক্ষণ সেই বৃষ্টি ভেজা পরে তার নিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ গোটা পরে অনেক ক্ষণ সেই বৃষ্টি ভেজা পরে তার নিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন সে যে বসে আছে
ভালো লাগছে তাই।
হ্যাঁ, আসলে মিঠুর ভেতর আমি কেমন যেন মানে হরর ক্লাবের যারা মেম্বার আসেন তাদের সাথে কথা বলতে গেলে একটা বিষয় আমি আর কি খেয়াল করার চেষ্টা করি যে মানে মানুষ যখন কথা বলে মানুষের মেন্টালিটি কিন্তু অনেকটা প্রকাশ পায়। তো আমার মনে হয় যে মিঠু খুব দ্বিধা দ্বন্দ্বে থাকেন, তিনি কিন্তু শুরুর দিকে খুব সাহসী একটা ভাব নিয়ে এসেছিলেন, এখন আবার বলছেন যে ভয় পাচ্ছে না। হ্যাঁ, হতে পারে আসলে
স্কুল পড়ুয়া ছাত্ররা আসলে এরকমই হয়।
হ্যাঁ, মানে
কখনো কখনো একদম সাহসী,
কখনো
কখনো একদম
ঠিক ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে ওই কবিতার নায়কের মতো যে মনে করে যেন বিদেশ মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। হ্যাঁ, তবে যাই হোক, আমরা মিঠুর জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
সে কিন্তু লজ্জা পাচ্ছে,
লজ্জা পাচ্ছে। ওকে ফাইন, আসলে ভিডিও যদি দেখানো যেত তাহলে হয়তো সবাই বুঝতেন। আজকের আড্ডাটা কিন্তু খুব জমে উঠেছে, আমরা কিন্তু আরো অনেক কথায় যাব এবং আরো কিছু গল্প আমরা শুনবো। তবে তার আগে এই মুহূর্তে আপনাদের জন্য, মানে এই মুহূর্তে আপনারা যে তিনজন আছেন এবং যারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, তাদের জন্য এখন আমরা একটা স্পিচ রাখছি, মানে স্পিচটা আমি দিচ্ছি না। আপনারা জানেন যে আমাদের ভূত এফএম হরর ক্লাবে একটা সেগমেন্ট থাকে আসানসোর স্টোরি অব দ্য উইক, এবং এইখানে আমরা রাখি যে স্টোরিগুলো ভূত এফএম এ হয়তো যেতে পারছে না, বা দেখা যাচ্ছে ভূতের গল্প তিনি বানাতে গিয়ে মানে ভূতের ফাঁদে নিজেই পড়ে গিয়েছেন, তো এরকম গল্পগুলো থাকে বা একটু অদ্ভুত ধরনের গল্প যেগুলো সেগুলো থাকে। আজকেরটা আসলে ঠিক এরকম না। আজকের যে আনসেন্সর সেগমেন্টে আমরা যেটা রাখছি, একজন মানুষের স্বপ্ন, একজন আমরা তো আসলে সবাই কম বেশি স্বপ্ন দেখি, তাই না? এবং আমাদের স্বপ্নগুলো এক একজনের স্বপ্ন এক এক রকম। আমরা যে জায়গায় দাঁড়িয়ে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখি, এবং সেই জায়গা থেকে অনেক দূরে যাওয়ার স্বপ্ন দেখি, নিজের বাঁধনগুলো ছিঁড়ে ফেলার জন্য স্বপ্ন দেখি। তো আজকে যে আনসেন্সর সেগমেন্টে যে স্টোরিটা থাকছে, এখানে একজন মানুষ তার স্বপ্নের কথা বলেছেন। স্বপ্নটা কতটা বাস্তবসম্মত বা কি সেটা জানি না, বাট একজন মানুষের নিখাত সরল স্বপ্নের যে বর্ণনা থাকে সেই বর্ণনাটা আমি এই অডিও ক্লিপটাতে পেয়েছি। তো যারা শুনছেন ভূত এফএম হরর ক্লাব তাদের কাছে অনুরোধ থাকবে যে এই আনসেন্সর সেগমেন্টের স্টোরিটা বা এইখানে যে অডিও ক্লিপটা আজকে বাজানো হচ্ছে অবশ্যই শুনবেন আপনারা। তো আমার কাছে ভালো লেগেছে যে একজন মানুষ কত সরল মনে নিজের নিখাত স্বপ্নের কথাটুকু বলে দিতে পারেন, এবং তার কাছে মনে হয়েছে যে রেডিও ফুর্তি এবং ভূত এফএম আর্য রাসেল তার অনেক কাছের একজন মানুষ। এবং আসলে আমরা যে রেডিও প্রোগ্রাম করতে করতে শুধুমাত্র যে কথা বলতে বলতে আপনার সাথে আমার যে একটা কানেকশন হয় এবং এই যে অন্তরঙ্গ একটা সম্পর্কের সৃষ্টি হয়, এটা আসলে সত্যি অনেক বিশাল একটা ব্যাপার। এবং এই অডিও ক্লিপটা শুনে আমার এটা আরো অনেক বেশি করে মনে হয়েছে। তো আমরা সরাসরি চলে যাই সেই আনসেন্সর্ড সেগমেন্টের আজকের অডিও ক্লিপটাতে, একজন মানুষের স্বপ্নের কথা শুনব সহজ সরল স্বীকারোক্তি। শুনতে থাকুন ফিরে ফুর্তি, এই রেডিও ফ্যান অ্যান্ড টু ফুর্তি।
Uncensored Story of the Week.
আসসালামু আলাইকুম রাশিদ ভাই, প্রথমেই সালাম নেবেন এবং মাসুম ভাইকে আমার সালাম দিবেন। আমি জানি আপনি ভালোই আছেন এবং আপনি সব সময় ভালোর দলে, কারণ ভালোর দলটাও যে আপনি বানিয়েছেন, এর আগে তো কোন দল ছিল না, সবাই নিজে একে একাই ভালো থাকত, সবাই সবকিছু নিজের মধ্যেই রাখত। আপনি বানিয়েছেন ভালোর দল, শুরু করেছেন নতুন কিছু বাংলাদেশি ভূত এফ এম নামে যা প্রকাশ পেয়েছে দর্শকের মাঝে। যাই হোক, আমি আছি আপনাদের ভালোর দল এবং ভূত এফ এম সাথে নিজের বারো সাল থেকেই। মূল কথায় আসি, আজ আমি আপনাকে যে কথাগুলো বলবো সেটা কোনো ঘটনা বা গল্প না, একটা অন্যরকম কথা। যা শুনে আপনি কি ভাববেন জানি না, হয়তো হাসবেন, হয়তো কিছুই ভাববেন না, হয়তো ভাবতে পারেন কথাটা অনেকদিন ধরে বলবো বলবো ভাবতেছি। প্রথমে খেয়াল করেছি একটা ঘটনা ফাটিয়ে স্টুডিওতে গিয়ে কথাটা আপনাকে সরাসরি বলবো। ঘটনা ফাটিয়েছি দুইটা, হয়তো সিলেক্ট হয়নি, যাই হোক কথাটাই বলি। কথাটা হচ্ছে আপনার বুথ এফ এম নিয়ে। আমি আপনার বুথ এফ এম নিয়ে 2016 থেকেই একটা জিনিস ভাবছি, চিন্তা করতেছি যে আপনার বুথ এফ এম নিয়ে একটা ধারাবাহিক ড্রামা সিরিয়াল করার। সেটার নামও অনেক আগে দেখেছি, নিজে নিজে দেখে দিয়েছি। নামটা আপনাকে বলি, নামটা হচ্ছে অজানা রহস্য। নামটা অনেক চিন্তা এবং কল্পনা করে দেখেছি, এবং সেটা সিরিয়াল বলেন বা শর্ট ফিল্ম বলেন সেটা করার খেয়াল ছিল, এবং সেটা করার কিছু কন্ডিশনও ছিল। সেই কন্ডিশনগুলো হচ্ছে সেটা করতে হবে আপনাদেরকেই, আমি তার কিছু করতে পারবো না, তাছাড়া আমি সাধারণ মানুষ কি করব, সেটা করতে হবে আপনাদেরকেই। এবং সেটার নাম থাকবে বুথ এফ এম এর মতো একটাই নাম থাকবে, এবং বুথ এফ এম এপিসোড থাকবে 1-2-3-4 এরকম এপিসোড থাকবে ধারাবাহিক। বুথ এফ এম এর সকল শ্রোতাদেরকে সেই ফিল্মে, সেই শর্ট ফিল্মে বা সিরিয়ালে সুযোগ দেওয়া হবে কাজ করার। কোনো এপিসোডে কোনো সেলিব্রিটি থাকবে না সেখানে, এবং কোনো সেখানে কোন বড় ক্যামেরা ক্রু থাকবে না, জাস্ট সাধারণভাবে কয়েকটা DSLR নিয়ে আপনাদের আপনাদেরকে আপনারা থাকি আর কি, দর্শকদেরকে নিয়ে। বোধ হয় একটা কোন সেরা ঘটনাকে সেরা সত্য ঘটনাকে অবলম্বন করে ঘটনার চরিত্রে অভিনয় করা হবে এবং প্রত্যেক এপিসোডের নতুন আর্টিস্ট দ্বারা কাজ করা হবে এবং নতুন ঘটনা অনুসরণ করা হবে। প্রত্যেক এপিসোডে বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুটিং করতে পারেন সেই জায়গার দর্শকদেরকে নিয়ে, কারণ বুথ এফএম এর দর্শক ছড়িয়ে আছে সারা দেশ বিদেশে। এই জন্য বলতেছি আর কি, দর্শকের মাঝে যদি আপনি এই অনুষ্ঠানটা করেন তাহলে এই অনুষ্ঠানটা অনেক জনপ্রিয়তা পাবে। এবং বুথ এফএম এর জন্মদাতা যেহেতু আপনি রাশেল ভাই, সেই হিসেবে রাশেল ভাই বুথ এফএম ড্রামা সিরিয়ালের পরিচালক আপনি থাকবেন। আপনি না থাকলে দর্শক থাকবে না, জানি না কি হয়। এবং এটা টিভিএস সিনেমা ন, এখানে কোন অভিনয় করে সেই সেলিব্রিটি, সবাই দর্শকই থাকবে। এখানে কোন অভিনয় করে সেই সেলিব্রিটি হবে না, সবাই দর্শকই থাকবে এবং এই অনুষ্ঠানটা দর্শকের মাঝেই থাকবে। এবং এই অনুষ্ঠানের দর্শকের মাঝেই থাকবে, এই অনুষ্ঠানের মূল চরিত্র থাকবে দুজন মানুষ যারা প্রত্যেক এপিসোডেই থাকবে, তাদেরকে দিয়ে শুরু হবে অনুষ্ঠানটা। যেমন একজন সাধুবাবা, আমি বলতে চাই মনের কথা, যেমন একজন সাধুবাবা তার সাধুবাবার সাথে তার মুরিদ থাকবে, তারা হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে একটা ভয়ানক লোকেশনে গিয়ে দিনের বেলায়, সেখানে সাধুবাবা তার মুরিদকে বলবে এই জায়গায় কয়েকটা ছেলে এসেছিল, মানে একটা ঘটনা বলবে যেটা আমরা বুথ এফএম থেকে অনুসরণ করব। আমি একটা ঘটনা যেমন বলেছি, মানে নিজের মতো করে বলেছি, সাধুবাবা বলবে মুরিদকে এখানে একটা কয়েকটা শহর থেকে একজন গ্রামে ছেলে ঘুরতে এসেছিল, তাদের সাথে এই ঘটনা ঘটে এখানে, এবং সেই ঘটনা আপনার আমাদের দর্শকদেরকে নিয়ে অভিনয় করে সেই ঘটনাটা দেখানো হবে স্ক্রিনে, কল্পনা করে ড্রামা দেখানো হবে স্ক্রিনে, যেভাবে অভিনয়ের মাধ্যমে সেভাবে কোনো একটা ঘটনা আমরা অনুসরণ করবো। আমি ঠিক বুঝাতে পারছি না কথাগুলো। তাদের চরিত্র থাকবে মানে সাধুবাবে এবং মরিদের চরিত্র থাকবে, প্রত্যেক এপিসোডে একটা ভয়ানক লোকেশন তালাশ করা, সেখানে ঘটনা বলা, সেটা ফিল্ম আকারে দেখানো হবে স্ক্রিনে। ফিল্মটার সময় হবে টেলিফিল্মের মতো এক ঘন্টা বা তার চাইতে কম। আর অনেক কিছু যা আপনাকে আমি সরাসরি দেখা হলে বলবো, আল্লাহ জানে হয়তো দেখা হতে পারে, ভাবেন এটা সম্পূর্ণ আমার কল্পনা করা। আমি আপনি হয়তো দেখে হাসবেন, বই শুনে হাসবেন, জানি না কি ভাববেন। আর যদি আপনারা ভাবেন আপনারা আপনাদের বোধ নিয়ে অন্য কিছু করতে এসেছেন, সেটা আপনাদের ব্যাপার, কারণ আপনারা জ্ঞানী মানুষ, আপনারা সব জানেন, সব থেকে বেশি জানেন। আমি এটা আমার খেয়াল প্রকাশ করলাম, কারণ আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের বুথ এফ এম এবং রাশেদ ভাই এবং মাসুম ভাইকে এবং বুথ এফ এম এর সকল দর্শকদেরকে অনেক ভালোবাসি। আমার মনে হয় এই অনুষ্ঠানটি করার দ্বারাই অনেক জনপ্রিয়তা হাজার গুণে বেড়ে যাবে, কারণ বুথ এফ এম এর শ্রোতারা সারা দেশ বিদেশে ছড়িয়ে আছে এবং তাদেরকে মাধ্যমে ভয়ানক লোকেশনে গিয়ে তাদেরকে নিয়ে আপনি এবং মাসুম ভাই থাকিয়ে কাজ করেন, তাহলে দেখবেন কি হবে। এটা কোন কেন জানি মনে হচ্ছে, আমি জানি আপনি অনেক বিজি মানুষ, তো তারপরেও বলতেছি যদি মাসে দুই একটা এপিসোড করা যায় তাহলে অনেক ভালো। এবার আমি আমার সম্পর্কে কিছু বলি। আমি মাহবুবুর রহমান মেহরাজ, বাড়ি ফেনী সোনাগাজীতে, বর্তমানে একটা ছোটখাটো চাকরি করি দেশের বাইরে, বয়স 21 বছর। অনেক স্বপ্ন ছিল ভাই অভিনেতা হওয়ার, তবে কোনো সেলিব্রিটি হওয়ার না। শুনে অবাক হবেন, এটা কেমন ধরনের কথা। আমার স্বপ্ন ছিল দর্শকের নেতা হওয়ার, আপনার মতো দর্শকের মাঝে বেঁচে থাকার, দর্শকদেরকে নিয়ে সবকিছু করার। কেন নিহতের কাছে হেরে গেলাম ছোটবেলা থেকে, কিন্তু নিহতের কাছে হেরে গেলাম ছোটবেলা থেকেই। এসএসসির পর পাওয়া অসুস্থ হয়ে পড়ে বড় ছেলে হওয়ার কারণে নেমে যেতে হয় যুদ্ধে। অনেক কষ্ট করেছি জীবনে, তবে স্বপ্ন আসা থেকে কখনো ফিরিনি। 2016 সালে ঢাকা গিয়েছি, অনেক কষ্ট করে কয়েকজন পরিচালকের সাথে যোগাযোগ করলাম, কিন্তু কেউ আমার কথা শুনতে চাইল না। কয়েকজন অভিনেতার ফিচুপিচুও করেছি, অনেক কষ্ট করে তাদের অ্যাড্রেস নিয়েছি, তাদের ফিচুপিচু করেছি, কেউ মুখ ফিরে তাকায় নেই ভাই, তাকিয়েছে একজন সাধারণ মানুষ। সে নিজেকে ডাইরেক্টরে বলে, সে আমাকে বলেছে সে কাজ দিবে এনটিভির একটা নাটকে এবং তাকে অনেক টাকা দিতে হবে, যা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাই হয়তো আমি টিকতে পারিনি, কারণ আজকাল তো টাকা ছাড়া কিছুই হয় না। ঢাকার বাড়ির রাস্তায় দৌড়াতে দৌড়াতে আমার একটা বছর নষ্ট হয়ে গেল। একসময় মনে কষ্ট পেয়ে সব ছেড়ে কিছু বাবার যখন টাকা দিয়ে ওমনে চলে আসি, এখানে এসে ভাই এক ধরনের ফেঁসে গেলাম। চারিদিকে হাঁকার কষ্ট আর কষ্ট, মানুষ খাওয়ার জন্য ভাত পায় না, করার জন্য কাজ পায় না, একটা ছোট্ট চাকরি করি অল্প বেতনে, এই জন্য পড়ে আছি কারণ আমার বাবার যখন টাকাগুলো আমাকে তুলতে হবে প্রায় 3 লক্ষ টাকা। আজও টাকাগুলো তুলতেছি আর কোনো কিছুই করতে পারিনি, বাড়িতে এক্সট্রা কোনো টাকা দিতে পারিনি। আর 4 মাস পরে দেশেই চলে যাবো, একবারেই প্রায় শেষ, টাকা তোলা দোয়া করবেন ইনশাল্লাহ। এবার দেশে গিয়ে স্বপ্ন পূরণের পথে দৌড়ানোর খেয়াল ছিল না, খেয়াল ছিল ছোট্ট একটা চাকরি করার, সবকিছু একবারে ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ বুথ এফএম শুনতে শুনতে আমার সেই 2016 সালের বুথ এফএম নিয়ে ড্রামা সিরিয়াল করার যে খেয়ালটা ছিল সেই খেয়ালটা আবার মনের মধ্যে উঠে দিয়ে উঠল। পেয়ে গেলাম আপনাকেই, পেয়ে গেলাম জীবনের দ্বিতীয় চান্স। যদি আপনি এইভাবে না করে আপনার মতো যদি করেন, শুরু করেন বুথ এফএম ভিডিও ড্রামা সিরিয়াল, তাহলে আরো ভালো কাজ করতে চাই আমি সব এপিসোডেই। অনেক আশা অনেক স্বপ্ন আপনার সাথে কাজ করার, জানেন হয়তো আপনি করবেন না, আপনি যদি করেন একটা নতুন কিছু এই দেশে তাহলে আমাকে রাখবেন, কারণ আপনাকে অনেক আপন মনে হচ্ছে, বাস্তবে আপনি আমাকে চিনেন না, কেন করবেন এগুলো, কেন শুনবেন আমার কথা, কেন আমাকে সাথে রাখবেন, আপনি তো একজন বড় বিজনেসম্যান, কেন বলছি নিজেও জানি না, মনে হচ্ছে সব কথাগুলো আপনাকেই বলে দিই। আপনার একটা সিদ্ধান্ত আলো পেয়ে যাবে বুথ এফএম সকল দর্শক, সব থেকে বেশি পাবো আমি, বদলে যাবে আমার জীবন, পূরণ হবে আমার মতো অনেক গরিবের আশা, শুরু হবে একটা নতুন কিছু বাংলাদেশে, যেমন শুরু হয়েছিল বুথ এফএম। হ্যাঁ, শুরু হবে, যদি চান শুরু করতে পারেন বুথ এফএম এর জন্মদিন, এই বছরের জন্মদিন থেকেই। আমি তো আসবো ইনশাল্লাহ জুলাই মাসে বাংলাদেশে, যদি আপনার সাথে দেখা করার অনেক খেয়াল, আপনি যদি চান আপনার দেখা করবো, জানি না কি বলেছি কি বুঝতে পেরেছেন, আমি হয়তো ঠিক মতো বলতে পারিনি, কথাগুলো সম্পূর্ণ প্যাঁচারভাবে বলছি, কারণ আপনার সাথে দেখা হলে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনার সাথে সম্পূর্ণ কথাগুলো মন খুলে বলা যেত আর কি। এখন কি বলেছি সেটা নিজে যাই না, আপনি কি বুঝছেন কি বুঝাতে পারছি যাই না, একবার হলেও শুনবেন কথাগুলো। যাই হোক, আজ আর কিছু বলবো না, আর যদি কথাগুলো শুনে আপনার কোনো কিছু মনে হয় তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন, আমি আমার নম্বর দিচ্ছি, আমার নম্বর হচ্ছে 00968, ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে, আপনি আমার সাথে কল করতে পারেন। থ্যাংক ইউ রাশেদ ভাই, অনেক ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, সব থেকে বেশি একটু করে না শুনবেন কথাটা, শুনবেন শুনে একটু চিন্তা করবেন ভাই প্লিজ।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা আছে যে রাজার উপর, রাজার মতো ভালোবাসি বারবার বারবার, আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
এসএমসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে, গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এসএমসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
বদলে দেবে দেখার দুনিয়া, নতুন শক্তিশালী নেটওয়ার্কে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ যেমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
আমার ভালো লেগেছে, আর অনেকটা যাই হোক, লোকজন স্বপ্ন দেখছে যে এই ভূত এফএম নিয়ে আরো কি কি করা যায়।
অবশ্যই, যে একজন মানুষের স্বপ্নের কথা একদম নিখাত সরল ভাবে বলতে হচ্ছে,
সরল ভাবে বলার কারণে আমি ওনার প্রতিটি কথা মানে অনেক এনজয় করেছি।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা সবাই বেশি এনজয় করছিলাম এবং বুঝতে চাচ্ছিল যে আপনারা বেশি এনজয় করছেন। তো এই যে ভূত এফএম হরর ক্লাবের একদম শেষ ঘন্টায় চলে এসেছি আমরা, তো শেষ ঘন্টায় আমাদের হাতে আরো বেশ কিছু মানে কি বলা যায় সেগমেন্ট রয়েছে। আপনারা জানেন যে আমরা একটা নতুন সেগমেন্ট স্টার্ট করেছি বেশ কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে অসমাপ্ত গল্প। একটা গল্পের শুরু করে দিয়ে দিই এবং তারপর হচ্ছে যারা লিসেনার যারা আছেন তাদের কাছে থাকে যে আপনারা লিখে পাঠান গল্পটার সমাপ্তি কি হবে। ঠিক আমরা ছোটবেলা একটা প্রতিযোগিতা করতাম, এরকম একটা প্রতিযোগিতা, তো কি যেন প্রতিযোগিতাটা ছিল?
আমরা পরীক্ষার হলেও লিখতাম।
আচ্ছা আচ্ছা, কি ছিল?
দু থেকে তিনটা লাইন মানে কমপ্লিটিং স্টোরি ছিল।
আচ্ছা আচ্ছা,
দু থেকে তিন লাইন হয়তো বা থাকতো, বাকিটা নিজের মতো করে লিখে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ছিল আমাদের। এরপর আরো একটা ছিল, সেটা হচ্ছে ওই যে ধারাবাহিক গল্প বলার প্রতিযোগিতা।
হ্যাঁ হ্যাঁ,
তো ধারাবাহিক গল্প বলার প্রতিযোগিতাতে দেখা যেত যে একদম শেষের দিকে যে আসতো সে করত কি, যে পুরোটাকে স্বপ্ন বলে নতুন আর একটা জায়গায় দিয়ে যেত। তো অনেক মজার মজার অভিজ্ঞতা আসলে ধারাবাহিক গল্প বলার এই যে প্রতিযোগিতাটা হতো, সেখানে অনেক মজার মজার অভিজ্ঞতা আসলে হতো। আচ্ছা সঙ্গে আজকে অসমাপ্ত গল্পটা যেটা অনেকগুলো স্টোরি এসেছিল, এবং যেটা বলেছিলাম যে মানে হুমায়ুন আহমেদও বলেছিলেন, হুমায়ুন আহমেদের কথা বারবার চলে আসে কারণ হরর সাহিত্যের ক্ষেত্রে আমি পার্সোনালি আমার আকর্ষণের জায়গাটা তৈরি করে দিয়েছিলেন হুমায়ুন আহমেদ। একদম শুরুতে আজকে তার একটা কোটেশন নিয়ে এসেছিলাম যে জগৎটা সম্পর্কে জানি না, যা ছুতে পারি না, তাকে দেখারই বা তার সম্পর্কে জানারই একটা আগ্রহ থাকে। তো সেই জায়গা থেকে হরর গল্প বা প্যারানর্মাল বিষয়ের প্রতি একটা বা সেই সাহিত্যের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে, বা অনেকেরই বাংলাদেশের অনেক মানুষেরই তৈরি করেছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ শুধুমাত্র এই এক ক্ষেত্রে না, অথবা একটা বিশাল সময় ধরে তিনি মানুষের বা জেনারেশনের বই পড়ার দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন নিজের কাছে। যে যারা হয়তো বই পড়তে পারে, আধুনিক সময়ের মানে বই পড়ার একটা আগ্রহ বা প্রতিনিয়ত গল্প পড়ার একটা আগ্রহ, সেই আগ্রহটা কিছুটা হলেও হুমায়ুন আহমেদ অনেক দিন কিন্তু ধরে রেখেছিলেন। বইমেলায় হুমায়ুন আহমেদের বই বা তার স্টলে সবসময় একটা ভিড় লেগেই থাকত। তো যাই হোক, কি কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি, আমরা যেটা বলছিলাম যে আজকে আমাদের ইনকমপ্লিট স্টোরিতে যে কয়েকটা স্টোরি এসেছিল তার ভিতর একটা বড় অংশ ছিল এরকম যে কোন একজন মানুষের সাথে দেখা হয়, হয়তো সে মারা গিয়েছে। তো হুমায়ুন আহমেদ বলেন যে এখানে আসলে ভয়ের কিছু নাই, যখন জানা যায় যে লোকটা মারা গেছেন ততক্ষণ গল্প শেষ। তো যাই হোক, আজকে আমরা যে স্টোরিটা ইনকমপ্লিট স্টোরি হিসেবে যে স্টোরিটা সিলেক্ট করেছি সেই গল্পেও খানিকটা এরকম একটা ব্যাপার রয়েছে, তবে তারপর গল্পের গাঁথুনি বা গল্পের ভেতর গল্প বলার স্টাইল বেশ অন্যরকম, বেশ ভালো লেগেছে আমার কাছে, সেজন্যই এই স্টোরিটা পড়ছি। আমার সাথে আছেন আজকের হরর ক্লাবের ফ্লোরা রাকিব এবং মিঠু স্টুডিওতে, এবং আছেন আপনি এবং আপনারা যারা শুনছেন এই মধ্যে হরর ক্লাব। আপনাদের জন্য এই সপ্তাহে ইনকমপ্লিট স্টোরিটা আরো একবার জানিয়ে দিচ্ছি, ইনকমপ্লিট স্টোরিটাতে কি ছিল। তবে তার আগে আরো একবার জানিয়ে দিতে চাই, আপনি আপনার কথা নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আর আমাদের সাথে যুক্ত হবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm, এখানে আপনি মেইল করে জানিয়ে দিতে পারেন আপনার হরর ক্লাবের কথা, সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব। ফেসবুকে আপনি আপনার কথা জানিয়ে দিতে পারেন facebook.com/radiofurti, এই ঠিকানা bhutfm হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। আমরা একটু পরেই ফিরব এই সপ্তাহের অসমাপ্ত গল্পের শুরুটা আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম। এত রাতে ঘাটে কোনো নৌকা থাকার কথা না, এটা জেনেও ওসাতে ঘাটের দিকে এগিয়ে গেল। নিশুতি রাত, তার মনে মনে গুনগুন করে গান গাইতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মোসাতে কোনো গান জানে না। ছোটবেলা একটা শিখেছিল তার মা গাইত, কিন্তু সেটাও মনে করতে পারছে না। নিজেই নিজেকে সঙ্গ দিতে আসতে করে একটু আওয়াজ করল, সে কেমন অদ্ভুত শোনাল নিজের কণ্ঠ নিজের কাছে। ঘাটের কাছাকাছি আসতে সে দেখতে পেল একটা নৌকো মাথা সেখানে। কি হতে পারে এরপর, এই লিখে পোস্ট দিয়েছিলাম, মেইল করতে বলেছিলাম। তো আমার কাছে এই মুহূর্তে যে মেইলটি আছে সেটি পাঠিয়েছেন রাজ হরর ক্লাব থেকে, যে গল্পটি সিলেক্টেড হয়েছে তার নাম হচ্ছে মেহেদি। মেহেদির লেখা গল্প আমরা পড়ছি এখন। ঘাটের কাছাকাছি আসতে সে দেখতে পেল একটা নৌকো বাঁধা সেখানে। সে এতক্ষণ পরে নৌকো দেখতে পেয়ে স্বস্তি বোধ করল। সে নৌকোর দিকে এগিয়ে গেল, একটা মাঝারি বয়সের লোককে সে দেখতে পেল। তার কাছে গিয়ে মোসাদ্দেক দাঁড়াতেই সে লোকটা থেকে মোটা কণ্ঠস্বরে বলে উঠল, এত রাইতে কই যাইবেন? মোসাদ্দেক বলল, আমাকে ঘাটটা পার করে দিন না। মাঝি বলল, এখন হইব না, সকালে আইসেন জানগা, এখন পারুম না। মোসাদ্দেক বলল, দেখুন আমাকে যেতেই হবে, নাহলে বেশ বিপদে পড়ব। মাঝি বলে উঠল, এখন নদী বাড়াবার চেষ্টা করেন না, বিপদ হইব, ঘোরতর বিপদ। মোসাদ্দেক এবার তাকে বেশি পয়সা দেওয়ার কথা বলল। সাথে সাথে সে লোকটি বলে উঠল, আরে আপনি দেখি নাসর বান্দা, আচ্ছা চলেন আয়েন ওই সামনের দিকটায় গিয়া বহেন। মোসাদ্দেক মনে মনে বলল, যাক এতক্ষণে রাজি হল। এসব বলে মোসাদ্দেক নৌকোর সামনের দিকে গিয়ে বসল। তার হাতে একটা সিগারেট ছিল, সেটা চালানোর চেষ্টা করতেই মাঝি বলে উঠল, না সিগারেট দলায়ন না। মোসাদ্দেক আর তাকে কিছু বলল না, সিগারেটটা রেখে দিয়ে সে আবার গান গাইতে আরম্ভ করল। তবে মনে হচ্ছে তার সাথে কেউ গাইছে। মোসাদ্দেক বুঝতে পারল মাঝি গান ধরেছে, অথচ তার থেকে তাকাতে সে চুপচাপ হয়ে গেল। মোসাদ্দেক লোকটাকে দেখতে পাচ্ছিল না, তার শরীরে কালো রঙের একটা চাদর ছিল, মুখটাও চাদর দিয়ে ঢাকা। তবে একটা জিনিস বুঝতে পেরেছিল যে তার এক গালে বড় একটা কাটার দাগ। মোসাদ্দেক জিজ্ঞেস করতে সে বলল, সুর গালে সুরি লয়া খেলবার সময় ফুরে গেছিলাম, তখন কাটতে গেছে। মোসাদ্দেক আরো কিছু বলবে ভাবছিল, কিন্তু মাঝি বলে উঠল, আর কিছু করেন না, চুপ করে বেড়া থাকেন। মোসাদ্দেক একটু অবাক হল, খানিক পরে সে টের পেল তার খুব গরম লাগছে। সব দিক খোলামেলা, বাতাস বইছে চারদিক, তারপরে নৌকো মাঝ নদীতে। এ সময় গরম লাগার তেমন তো গরম লাগার কথা না। পেছনে মাঝির দিকে তাকালো, সে দেখল মাঝি তার চাদরটা খুলে ভালো করে পরে নিল। চাদর পরার পরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল, আর গরম লাগছে না। মোসাদ্দেক কিছু না ভেবেই তার ব্যাগে হাত দিল, দেখে নিল মায়ের জন্য কেনা শাড়িটা ঠিকমতো মনে করে নিয়েছে কিনা। এরপর সে প্রকৃতির মায়াতে আনমনা হয়ে গেল। এবার সে বুঝতে পারল কেউ একজন যেন গান গাইছে খুব জোরে, তার কানে বাজছে, কিন্তু সে বুঝতে পারছে না কে গাইছে। মাঝি এবার বলে উঠল, ভয় পায় না, এটা এই গ্রামের পাগলা, মাঝরাইতে কাজ কাম পাইলা শুধু বয়া বয়া গান করে। ইতিমধ্যে নৌকুটির গতি ধীর হয়ে গিয়েছিল। মোসাদ্দেক নৌকো আরো তাড়াতাড়ি চালাতে বলে, মাঝি গতি বাড়ায়। এতদূর আসার পরেও গান শোনা যাচ্ছিল। মাঝি বলল, পাগল হইলে কি হইব, গলায় শক্তি আছে বেটার। এভাবে অনেকক্ষণ নৌকো চলতে লাগল। কিছুক্ষণ পরেই মাঝি একটা শ্মশান ঘাটে নৌকো ফিরাল। মোসাদ্দেক বলল, এইটা কোথায় নিয়ে আসলেন আমাকে? মাঝি বলল, আপনার গেলাম নামে নেইবার, আমারে যাইতে হইব, মেলা রাইতে পড়ছে। কিন্তু আমাদের গ্রামে তো কোনো শ্মশান ঘাট ছিল না, তাহলে এটা কোন জায়গা? এসব ভাবতে ভাবতেই মোসাদ্দেক দেখল শ্মশানে আগুন চলছে, একটা লাশ পুরনো হচ্ছে। সে কাছে গিয়ে চমকে উঠল, দেখতে পেল সে নিজেই চিতার উপর শুয়ে আছে, দাও দাও করে আগুন জ্বলছে তার চারপাশে, সমস্ত শরীর ঝলসে যাচ্ছে তার, আস্তে আস্তে একটা কঙ্কালে পরিণত হচ্ছে সে। মোসাদ্দেক খুব ভয় পেয়ে যায়। সে মাঝির দিকে তাকায়, চোখের দিকে তাকাতেই সে একগুচ্ছ আগুন দেখতে পায়। সে মাঝির চোখ থেকে চোখ সরাতে নিজের চোখের পাতা এক পলক বন্ধ করে, কিন্তু চোখ খোলার পরে দেখে নৌকো সহ মাঝি উধাও। মোসাদ্দেক এবার একটা শব্দ শুনতে পায়, কেউ তাকে লক্ষ্য করে বলছে,
কইছিলাম না বিপদ হইব, বিপদ, ঘোরতর বিপদ।
মোসাদ্দেক বুঝতে পারে এটা মাছির গলা। একটু পরে সে অচেতন হয়ে পড়ে। পরদিন সকালে কয়েকজন জেলে তাকে ঘাট থেকে উদ্ধার করে। তারপর তার জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে এখানে এলো। সে গতকাল রাতের কথা সব খুলে বলে। তারা মাছের নাম জিজ্ঞেস করে। মোসাদ্দেক মনে হয় কথার মাঝে মাঝে নাম শুনেছিল। সে বলল, মাঝের নাম নগেন। এ নাম শুনে সবাই চমকে যায়। তারা বলে, কিছুদিন আগে মাঝ নদীতে নগেনকে নৌকো সহ মৃত ভাসতে দেখা যায়। এই ছিল আমাদের আজকের ইনকমপ্লিট স্টোরির কমপ্লিট পার্ট, অর্থাৎ আপনারা যারা লিখে পাঠিয়েছেন তাদের ভিতর থেকে সিলেক্টেড সবচেয়ে ভালো লেগেছে যে গল্পটা সেই গল্পটা পড়ে শোনালাম। এরপরের সপ্তাহে আরো একটা গল্প আপনাদের দিয়ে দেওয়া হবে ভূত এফএম হরর ক্লাবের অফিসিয়াল ফেসবুক ফ্যান গ্রুপটা যেটা রয়েছে ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে। ফেসবুক গ্রুপটার ঠিকানাটা আবার বলে দিচ্ছি, facebook.com/groups/horrorclub.furti। এই ঠিকানা হচ্ছে ভূত এফএম হরর ক্লাবের আসল গ্রুপের ঠিকানা। আপনি আপনার হরর ক্লাব নিয়ে যুক্ত হয়ে যেতে পারেন এই গ্রুপটিতে এবং এখানে নিয়মিত আপডেট থাকছে, হরর ক্লাবের অ্যাক্টিভিটিস থাকছে, আপনি আপনার হরর ক্লাবের অ্যাক্টিভিটিস এখানে শেয়ার করতে পারেন, আপনি আপনার প্রিয় কোনো গল্পের কথা জানাতে পারেন, যে কোনো কিছু হরর ক্লাবের মেম্বারদের সাথে আড্ডা হবে, সব নিয়েই হরর ক্লাবের এই গ্রুপটি। সো আপনি এখানে কানেক্টেড হয়ে যেতে পারেন আপনার হরর ক্লাব নিয়ে এবং এখানে প্রতি উইকি ইনকমপ্লিট স্টোরি আমরা যেটা অসমাপ্ত গল্প যেটা থাকে সেটা শুরুটা দিয়ে দেওয়া হয় এবং এখান থেকে আপনারা লিখে আমাদেরকে পাঠিয়ে দেন আপনার লেখা সেই গল্পটির সম্পূর্ণ অংশ। তো আরো বেশ কিছু সেগমেন্ট এখনো আছে, বেশ কিছু বলতে আমরা একটা বেজে 28 মিনিট এই মুহূর্তে স্টুডিও ঘুরিতে সময়, সো আমরা একদম প্রায় শেষ দিকেই আছি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে ফিরে এসে আমাদের হাতে এখন একটা মেইল আছে, আজকের যে হরর ক্লাবটি আছে তার একটা স্টোরি নিয়ে এসেছে, সেই স্টোরিটাও আমরা শুনবো। সো খুব সুন্দর সুন্দর সময় কাটবে, এখনো যেটুকু সময় আছে তো পুরোটা সময় সঙ্গে থাকবেন, শুনে থাকুন রেডিও ফুর্তি 88.5 এন্ড ডু ফুর্তি।
বাংলা ফুর্তি বদলে দেবে দেখার দুনিয়া। নতুন শক্তিশালী নেটওয়ার্কে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ যেমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সেলিব্রেট করতে বাধা কোথায় আর? কালার স্কলা, কালার ইওর লাইফ। You can blame me
here with more fun and fear.
আপনি শুনছেন রেডিও ফুটবল FM, আর এই মধ্যে শুনছেন বোধ FM হওয়ার গল্প সৃষ্টি আছে আপনার সাথে। শুনছিলাম এই মাথা মাথার anyone knows what love is, আপনারা কি জানেন? আচ্ছা, যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসার একটা সংজ্ঞা দিয়েছিলেন, কি যেন সংজ্ঞাটা ছিল যা ভুলে গিয়েছি। সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস লোচনে। ভালোবাসা, ভালোবাসা আসলে খুব অদ্ভুত এক অনুভূতির নাম, ভালোবাসা অদ্ভুত এক আবেগের নাম ভালোবাসা। এবং এই ভালোবাসাটাকে আমরা শুধুমাত্র প্রেমিক প্রেমিকার ভেতরে আবদ্ধ করে একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যেতে চাই। তবে প্রেমিক প্রেমিকা অবশ্যই একে ভালোবাসা, দুটি পক্ষের সবসময় প্রয়োজন আছে। একটা পক্ষ যদি আপনি হন, একটা পক্ষ কিন্তু যে কোনো কিছু হতে পারে। যাই হোক, এই ভালোবাসা নিয়ে তো আসলে রাত বিরাতে অনেক আড্ডা আলোচনা শোনা হয়ে যায়। প্রতিদিন সপ্তাহের সে সময়টাতে অনেক কথাবার্তাই হয়। ভূত এফএম হরর ক্লাবে আর ভালোবাসা নিয়ে কথা বলবো না, তবে ভূত এফএম হরর ক্লাবে ভালোবাসার কথা হয়, যে ভালোবাসাটা আপনাদের, যে ভালোবাসাটা আপনারা দেন বলেই এই ভূত এফএম হরর ক্লাব, ভূত এফএম এই অনুষ্ঠানগুলো চলতে থাকে। এবং এই অনুষ্ঠানগুলো আপনাদের ভালোবাসাতে এগিয়ে চলেছে, যেটা বলি সবসময়। ভূত এফএম 7 বছর ধরে বাংলাদেশের মানুষ শুনছে, বাংলাদেশে না, শুধু বাংলা ভাষাভাষী মানুষ সেখানে রয়েছেন, সেখানে ভূত এফএম এর লিসনার রয়েছে। 7 বছর ধরে রেডিওর একটা প্রোগ্রাম চলা এবং এই সময়টাতে এসে সত্যি এটা মানে স্বাভাবিক কোনো কথা না, কিংবা মানে প্রচন্ড স্বপ্ন বাজে মানুষও হয়তো কখনো 7 বছর আগে কল্পনা করতে পারতাম না যে একটা প্রোগ্রাম এত বছরের পর বছর ধরে চলবে। অনেকে অনেক কিছু চেষ্টা করেছেন, তবে তারপর ভূত এফএম এতদিন পর্যন্ত চলেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। এবং আমি বিশ্বাস করি ভূত এফএম এর আপনাদের ভালোবাসার প্রতি সর্বোচ্চ সম্মানটুকু ছিল বলেই এতদিন পর্যন্ত চলে এসেছে, সামনে আরো চলবে। এবং সেই সাথে নতুন আরেকটা শো শুরু হয়ে গেল ভূত এফএম হরর ক্লাব। এবং এই হরর ক্লাব খোলার সময় কিন্তু মনে হচ্ছিল যে মানুষজন কি আসলে ক্লাব খুলবে, আসলে খুলছে কিনা, এবং সে ক্লাব নিয়ে তারা আসছে, সেই প্রমাণ তো আপনারা প্রত্যেক এপিসোডেই পাচ্ছেন এবং আমাদের প্রতিনিয়ত লেখা পাঠাচ্ছেন। একটা সময় ছিল নিজের জীবনের ঘটে যাওয়া বা অন্য কোনো মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো প্যারানরমাল ঘটনা আপনি পাঠাবেন, আর এখন আপনি আপনার কল্পনা দিয়ে, আপনার সৃষ্টিশীলতা দিয়ে কোনো গল্প লিখে পাঠাচ্ছেন। আমাদের বিখ্যাত যেসব লেখকদের গল্পগুলো আছে, দেশি বিদেশি লেখকদের গল্পগুলো আছে, সেই গল্পগুলো উঠে আসছে। তো সবকিছু হচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই। তো ইরমাতামাস যে প্রশ্নটা করেছেন যে হোয়াট লাভ ইজ, আমি বোধহয় জানি ভালোবাসা কি, ভালোবাসা মানে আপনারা। শুনছেন রেডিও ফুটি 88.8 FM, ভূত এফএম হরর ক্লাব চলছে facebook.com/radiofooti, এখানে এসে আপনি জানিয়ে দিতে পারেন আপনার কথা কেমন লাগছে, আজকের অনুষ্ঠান কেমন লাগছে, গল্পগুলো। আমার হাতে এই মুহূর্তে আরো একটা গল্প রয়েছে, এই গল্পটা মেইলে পাঠানো একটা গল্প, এবং এই গল্পটা আমাদেরকে পাঠিয়েছিলেন পলাশ নামে একজন। গল্পটা বলার আগে আরো একবার বলি যে আমরা ভূত এফএম হরর ক্লাবের প্রত্যেকটা এপিসোড আমরা চেষ্টা করছি এরকম ভাবে করার জন্য, যে একটা এপিসোডে আমরা স্টোরি বেসড একটা এপিসোড রাখছি এবং আরেকটা এপিসোডে আমরা স্টোরির পাশাপাশি কোন মিস্ট্রি নিয়ে আসছি। কোন মিস্ট্রি নিয়ে যদি আপনি জানতে চান বা কোন মিস্ট্রি নিয়ে আপনার ওয়ার্ল্ড ফেমাস যেসব মিস্ট্রিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনি আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে লিখে পাঠাতে পারেন। হরর ক্লাব যেহেতু আপনারা, সো যে কোনো কিছু নিয়ে আপনারা জেনে ইনফরমেশন বের করে সেই ঘটনাগুলো, সেই কথাগুলো আমাদেরকে জানাতে পারেন। ওয়ার্ল্ড ফেমাস মিস্ট্রি যেগুলো রয়েছে বা আনএক্সপ্লেইন মিস্ট্রি যেগুলো, আনএক্সপ্লেইন ঘটনা যেগুলো রয়েছে সেগুলো আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন খুব সহজ আমাদেরকে জানানোর উপায়। এটা অনেকেই দেখছি ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন যে আমি অমুকদিনে একটা ক্লাব করেছি বা আমরা একটা ক্লাব করেছি, কিভাবে জানাবো। অনেকে আবার প্রশ্ন করেন যে রেজিস্ট্রেশন ফিটা কত। তো আমরা একদম ফুল ফ্রি অফ কস্ট, কোনো রেজিস্ট্রেশন ফি নাই। আপনি শুধুমাত্র আপনার ক্লাবের ডিটেলস আমাদেরকে মেল করে পাঠিয়ে দেবেন bootfm@radiofooti.fm, এইখানে মেইল করবেন এবং অতি অবশ্যই সাবজেক্ট ফিল্ডে লিখতে ভুলবেন না হরর ক্লাব, যাতে করে হরর ক্লাবের মিলগুলোকে আমরা আলাদাভাবে আর কি আইডেন্টিফাই করতে পারি। তো আমাদের সব কিছুর কিন্তু একটা জায়গায় একটা সুতোয় আমরা যে একসাথে, সেটা হচ্ছে ভূত এফএম। সেই ভূত এফএম আছে রাত 11:59 আর আরো অনেকগুলো ঘন্টা সময় এই মুহূর্তে বাকি আছে হাতে। সো এই মুহূর্তে আমরা যে স্টোরিটা পড়ব, এই স্টোরিটা আমাদেরকে খুলনা ফুলবাড়ি গেট থেকে পাঠিয়েছেন একজন, তার নাম হচ্ছেন পলাশ। তিনি লিখেছেন তিনি পেশায় একজন ড্রাইভার, তো আপনার এত ব্যস্ততার ভেতরেও আপনি লিখে আমাদেরকে গল্পটা পাঠিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো গল্পটা তার পরিচিত একজনের কাছ থেকে কালেক্ট করা, এবং যার কাছ থেকে কালেক্ট করা তার নাম্বার তিনি, নাম তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন হাফিজুর রহমান। তো আমরা শুনছি যে গল্পটা পলাশ পাঠিয়েছেন সেই গল্পটা এখন শুনি। ঘটনাটি ঘটে 2007 সালে, আমি তখন অ্যাজাক্স জুট মিলে চাকরি করতাম। যেদিন ঘটনাটি ঘটে সেদিন অতিরিক্ত কাজের জন্য আমাকে ওভারটাইম কাজ করতে হয়, রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত। তো রীতিমতো ডিউটি শেষ করে আমি মিল থেকে বের হলাম বাড়ির উদ্দেশ্যে। আমার একটা সাইকেল ছিল, আমি তখন ওই রাতে সাইকেল চালিয়ে আসছি। হঠাৎ করে মাঝ রাস্তায় আমার সাইকেলের পেছনের চাকা পাংচার হয়ে যায়। তখন আমি সাইকেল থেকে নামলাম, মনে মনে ভাবলাম হাত তো বেশি পথ না, হেঁটেই চলে যেতে পারব। তখন আকাশে চাঁদনি রাত, আমি হাঁটছি। কিছু দূরে যাওয়ার পর পেছনে একটা শব্দ পেলাম, তাকে দেখি দুইটা কুকুর আমার পিছু পিছু আসছে। এটা দেখে আমি কোনো গুরুত্ব দিলাম না, আমি নিজের মতোই হাঁটছি। এভাবে অনেক দূরে যাওয়ার পরে পেছনে কেমন গোঙানোর আওয়াজ পাচ্ছি। তখন পিছু ফিরে দেখি সাতটা কুকুর আমার পিছু পিছু হেঁটে আসছে। এটা দেখে আমার একটু ভয় করতে শুরু করল। হঠাৎ আমার সামনে একটা কুকুর এসে চোরে চিৎকার করতে লাগল। তখন মুহূর্তের মধ্যে আমার পেছনের কুকুরগুলো হাওয়ায় মিলিয়ে গেল এবং সামনের কুকুরটাও নেই। এটা দেখে আমি আর সামনের দিকে পা বাড়াতে পারছিলাম না, শরীরের মধ্যে বিদ্যুতের মতো শিহরণ বয়ে যাচ্ছিল। আমি মনে মনে দোয়া পাঠ করতে লাগলাম। তখন একটু নিজের শরীরের মধ্যে হালকা হল, আমি আবার হাঁটা শুরু করলাম। এবার সামনে একটা ফাঁকা জায়গা যেখানে এখন অনেক লোকজন বাস করে কিন্তু তখন কোনো জনবসতি ছিল না। আমি দূর থেকে দেখছি রাস্তার পাশে একটা সাদা কাপড়ের মতো কিছু পড়ে আছে। আমি হাঁটতে হাঁটতে যখন ওই জিনিসটার কাছে গেলাম তখন দেখি একটি সাদা চাদরের মতো। আমি সাইকেলটা স্ট্যান্ড করে যখন কাপড়টা ধরতে গেলাম তখন কাপড়টা অদৃশ্য হয়ে গেল। আমি খুব ভয় পেয়ে পেছনের দিকে ছিটকে পড়ে যাই। আমি তখন ওইখান থেকে দূরত্বে উঠে আমার সাইকেল নিয়ে অনেক জোরে জোরে হাঁটা শুরু করলাম। যখন আমাদের বাড়ির সামনের কবরস্থানের সামনে আসলাম তখন আমার মাথার উপরে শক্ত কিছু আঘাত পেলাম, আর তারপর আর কিছু মনে নেই। এই ছিল পলাশের পাঠানো গল্প। আমাদের কিরকম আপনি আপনার আশপাশের কালেক্টেড কোন স্টোরি আমাদের অবশ্যই পাঠাতে পারেন, লিখতে বলবেন না হরর ক্লাব। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর ফিরে আসছি। আজকের হরর ক্লাব যেটি আছে আমাদের সাথে, তাদের সাথে কথা এবং তাদের কাছে একটা গল্প আছে, সেই গল্পটাও শুনব এবং গল্প শুনতে শুনতেই আজকের হরর ক্লাব থেকে বিদায় নেব আমরা। সো আর কিছুক্ষণ সময়, একটা বেজে 40 মিনিট, খুব বেশি সময় নেই আমাদের হাতে, আর 20 মিনিট অর্থাৎ রাত 2টা পর্যন্ত থাকছি আমরা, কোথাও যাবেন না। সুতরাং রেডিও ফুটি, রেডিও এফএম এন্ড টু ফুটি।
বাংলাদেশ 4G বদলে দেবে দেখার দুনিয়া। নতুন শক্তিশালী নেটওয়ার্কে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এতটাই আলাদা যে শুধু নতুন কিছু না, আগে দেখা সবকিছু নতুন লাগবে। বাংলাদেশ এমন দেখেনি আগে, যা দেখি নতুন লাগে।
বলেছিলাম খুব ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি এবং খুব ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসলাম। আমার সাথে আছে ফ্লোরা, রাকিব সবুজ এবং মিঠু। কেমন লাগছে এখন পর্যন্ত?
ভালো লাগছে।
আচ্ছা, অনেকগুলো গল্প শুনলাম এক বসায়। এতগুলো ভূতের গল্প কোনদিন শুনেছেন?
না,
আমরা আছি হরর ক্লাবে। ওকে, তো আমরা এখন যে কথায় যাবো সেটা হচ্ছে, আমরা যেহেতু একদম সেই দিকে চলে এসেছি, আপনাদের ক্লাবের এই যে হরর ক্লাব, আপনারা তিনজন মিলে হরর ক্লাব খুলেছেন, আপনারা সামনের দিনগুলোতে আরো সুন্দর সুন্দর অনেক কিছু নিয়ে আসবেন আমাদের জন্য। আপনারা যখন কোথাও ঘুরতে যাচ্ছেন, সেখানকার কোন হন্টেড প্লেস বা হন্টেড হাউসের কথা থাকলে সেগুলো আমাদের কাছে নিয়ে আসবেন, যেমনটা আপনারা প্রায় নিয়ে আসেন, আমাদেরকে মেল করে পাঠান। তো আজকে যে স্টোরিটা আপনারা নিয়ে এসছেন, এটা কে এনেছেন? সবুজ
জি,
এইটা কোথাকার স্টোরি বা কি প্রেক্ষাপট একটু জানতে চাই।
কুষ্টিয়ার পাশে লক্ষ্মীপুর নামে একটা গ্রামে একটা ছেলের ঘটনা।
ওকে, ঘটনাটা আপনি মানে এটা আপনি কালেক্ট করেছেন কিভাবে?
একটা ফ্রেন্ডের কাছ থেকে।
ওকে, তো আপনার কাছে কি মনে হচ্ছে গল্পটা মানে ফুটে ফেম হর ক্লাবে নিয়ে আসার জন্য মানে পেছনে কি মনে হয় গল্পটা খুব ভয়ের বা কি কারণে আপনি নিয়ে আসলেন?
আমার কাছে মনে হয়েছে এটা মানে হরর ক্লাবে শেয়ার করার মতো একটা গল্প।
মানে আপনি শুনে ভয় পেয়েছিলেন প্রথমবার?
হ্যাঁ, আমি শুনে একটু ভয় পেয়েছি।
ওকে, হুমায়ুন আহমেদের কথা আরেকবার বলি, তিনি বলেছিলেন যে ভূতের গল্প শোনার সবচেয়ে ভালো সময় হচ্ছে দিনের আলো, তো নয় রাতের আধারে। সো আমরা স্টুডিও লাইটগুলো আরো একবার অফ করে দিয়েছি, আমরা এখন শুনবো রাকিব আহমেদ সবুজের কাছে মানে কালেক্টেড স্টোরি। যেহেতু দেখে দেখে পড়ছেন না উনি, কাজে লাইট গুলোর একদমই প্রয়োজন নেই, আমরা সব কটা লাইট অফ করে দিলাম। আমরা চলে যাচ্ছি আমাদের গল্পে। সবুজ
কুষ্টিয়ার পাশে লক্ষ্মীপুর নামের একটা গ্রাম, ওখানে হচ্ছে মোমেন নামে একজন মানুষ ছিল। উনি একটু বদমাইশ টাইপের, কুফরি কাজ কারবার বা এই টাইপের মানে খারাপ কিছু করার ওনার মানে ছোটবেলা থেকে আর কি নেশা, মানে এই জন্য নেশা যে মানে কোনো কিছু হাসিল করে মানে নিজের স্বার্থ উদ্ধার করা, মানুষের ক্ষতি করা বলেন বা নিজের কোনো উপকারে আসে সেই টাইপের কিছু আর কি। তো এরকম খুঁজতে খুঁজতে উনি একটা দরবেশের খোঁজ পান, উনি দরবেশের কাছে যান। তো একটা মানুষ একটা মানুষের কাছে গেলে তো খুব সহজেই বা খুব তাড়াতাড়ি সবকিছু শিখাবে না, একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যাবে। তো উনি আস্তে আস্তে মানে ওনার মরিদ হয়ে মানে ছোটখাটো বিষয় আয়ত্ত করতে থাকে। তো একটা পর্যায়ে যে মানে একটা মানে ভালো কোনো কিছু করার সুযোগ পাই, ঠিক আছে, কালী সাধন নামে একটা একটা ইয়া মানে কালীকে বধ করে তার
মানে একটা কোন উদ্দেশ্য হাসিল করা
পসিবল, মানে তার আত্মাকে হাসিল করে তার কাজে ব্যবহার করা, ঠিক আছে, ওটা কালী সাধন নাম আর কি।
আচ্ছা, এটা এক ধরনের রিচুয়াল।
জি, তো দরবেশ মানে কিছু প্রসেসিং বলে দেয়, সেই অনুযায়ী হচ্ছে প্রথমে কাজ করতে থাকে। তো প্রথমে হচ্ছে প্রথম যে কাজটা করতে বলে সেটা হচ্ছে অমাবস্যার রাতে মানে কালীর পায়ে যে সিঁদুর থাকে ওই সিঁদুরটা নিয়ে আসতে হবে।
আচ্ছা,
তো প্রথমে নিয়ে আসে, প্রথমে নিয়ে আসার পরে এক মাস পরে আবার বলে যে কোন গোরস্থানে যে মৃত মানুষের কাফনের কাপড় নিয়ে আসতে হবে। তা এটাও নিয়ে আসে। এটা নিয়ে আসার পর তারপরে আমি প্রসিংটা বলি, তার রুমের মধ্যে আর কি খুব অন্ধকারে ওই যে কাফনের কাপড়টা যে নিয়ে আসে, এটা দিয়ে আমরা যে গ্রামে ছোট ছোট চেরাক ব্যবহার করি, যে পোলতে বুঝবে কিনা সবাই, পোলতে আছে এক ধরনের কেরোসিন তেল, ওই কাপ কাফনের
সলতে,
হ্যাঁ সলতে, হ্যাঁ ওটা সলতে বানায়, ওটা তাল ধরে তো মানে আগুন দিয়ে মানে অন্ধকার দিকে একটু একটু আলো করতে হবে। তারপরে কোরআনের যে কোনো একটা আয়াত উল্টো করে লিখে সেটা পাঠ করতে হবে। সেটা পাঠ করে ওইটা যে চেরাকে যেটা চেরাকে আলোতে ওটা পোড়ায়, একটা গ্লাসের মধ্যে পানি থাকবে, পাশে এক ছোট গ্লাসের মধ্যে পানি থাকবে, তো ওটা পোড়ায় হচ্ছে ওই ছাইটা গ্লাসের মধ্যে ফেলতে হবে, ঠিক আছে, একদম অন্ধকারের মধ্যে, শুধু ওই ছোট্ট আলোটুকু ছাড়া ফেলবে। আর হচ্ছে আপনার ফেলার পরে হচ্ছে যখন শেষ হয়ে যাবে তখন ওই মানে চেরাকটা ওই গ্লাসের মধ্যে ডুবাই দিতে হবে।
আচ্ছা,
ডুবাই দেওয়ার পর তখন তো রুম একদম অন্ধকার, তখন একটা দশ মিনিট বলছিল একটা দোয়া আছে, এই দোয়াটা তখন পড়তে হবে। তো উনি সব কিছু ভালোভাবেই করছিল, করতে করতে যখন এই পর্যায়ে আসে তখন দোয়াটা পড়তে হবে, তখন দোয়াটা পড়তে শুরু করে। দোয়াটা পড়তে মানে শুরু করার পর ঠিক মাঝামাঝি সময় এসে তিনি ভুলে যায় আর কি, ঠিক আছে, এগুলো তো মানে খারাপ কাজ, মানে করলে ভালোভাবে করতে হবে, আর যদি মানে এটা করা না যায় তাহলে সেটার ইফেক্ট খুবই ভয়াবহ। তো উনি ভুলে যায়, ভুলে যাওয়ার পরে একটা পর্যায়ে হচ্ছে ওনার মানে গা হাত পা মুখ টুকে এগুলো ফুলতে থাকে, সে ভুলে গেছে ফুলতে থাকে, ফুলতে ফুলতে এমন একটা পর্যায়ে যায় যে একটা মানুষ মানে তিনটা মানুষের মতো সমান হলে যতটা ফুলে, এরকম পর্যায়ে ফুলে যায়। মানে ফুলে যাওয়ার পরে ওনার মানে সারা গায়ে ব্যথা, মাথায় মানে ছোটাছুটি, রুমের মধ্যে প্রায় হই হুল্লোর অবস্থা করে ফেলে। তো যেহেতু খুবই রাতে, তার বাসায় একটা রুমের মধ্যে এই জিনিসগুলো করে, তো একটা পর্যায়ে বাসার লোকজন বুঝতে পারে যে রুমের মধ্যে কিছু না কিছু মনে একটা হচ্ছে, আর ওকে নিয়ে ওর ফ্যামিলি সন্দেহ করতো। মানে এই টাইপের কাজে ও মানে ছোটবেলা থেকে মানুষের ক্ষতি করা বা এরকম মানুষের বানটান মারে এগুলো মানে করতো। তো রুমের মধ্যে যে দেখে অবস্থা, প্রথমে মানে তার চেহারা এমন একটা অবস্থা ছিল মানে তার মানে ফ্যামিলির লোকজন তাকে দেখে চিনতে পারেন এমন একটা অবস্থা, মানে তারাই প্রথমে ভয় পেয়ে গেছে তাকে, তো উদ্ধার করবে কিভাবে। এখন তারপর উদ্ধার করে, উদ্ধার করার এক পর্যায়ে যেহেতু কুষ্টিয়ার পাশে, প্রথমে তাকে কুষ্টিয়া হসপিটালে নিয়ে যায়। তো ওনারা মানে ওখানে ওখানকার ডক্টররা মানে তারা ভয়তে মানে হাতই দেয় না, কি করবে মানে একটা আনএক্সপেক্টেড বিষয়, মানে খুবই মানে ভয়ের একটা বিষয়। তো তখন ওনারা হাত না দিয়ে বলে যে আপনারা ঢাকাতে নিয়ে যান, ঠিক আছে। তো ঢাকাতে নিয়ে যাওয়ার পথে আর কি, পথে মাইক্রো বাসের মধ্যে আর কি উনি মারা যায়। মারা যাওয়ার পরে আর কি এটা আর কি ঘটনা, মারা যায়। মানে ওনার বইয়ের কাছ থেকে আর কি পরে শোনা যায় মানে মানে এই তথ্যগুলো যে উনি একটা দরবেশের কাছে যেত বা এরকম কিছু কিছু কাজ করতো বা কিছু কিছু ইয়ে করতো, ঠিক আছে, এটাই আর কি।
ওকে, সো ওই ব্ল্যাক ম্যাজিক এবং কুফরি কালাম এই নিয়ে আসলে অনেক ঘটনা প্রচলিত আছে এবং আসলে অনেক মানুষই এগুলোতে বিশ্বাস করে। তো আমি
বিশ্বাস করি বলতে এগুলো তো হয় মানে কুফুরি কাজ গুলো তো আছে, এটা তো
আচ্ছা
মানে এগুলো করা যায় আর কি।
তো যাই হোক, আসলে করা না করা বা বিশ্বাস অবিশ্বাসের কোন সুরাহা আবার সিদ্ধান্ত আমরা প্রথম হর ক্লাব থেকে দিতে চাই না, এটা যার যার বিশ্বাসের জায়গাতেই থাকুক। তো যেটা আর কি বলছিলাম যে এরকম একটা ঘটনা আমার শোনার সৌভাগ্য হয়েছিল ফুটএফএমে। আপনারা হয়তো জানেন না যে ফুটএফএমে যখন একজন মানুষ স্টোরি বলে বা নিজের জীবনের ঘটনাগুলো যখন বলে, সেটা আসলে নিজের চোখে দেখা মানে সেই মানুষটা কতটা আবেগ দিয়ে বা কতটা কনসেন্ট্রেশন দিয়ে সেই গল্পটা বলছে বা ঘটনাটা বলছে, এটা সত্যিই অনেক সময় অবাক হয়ে যেতে হয়। বা কিছু কিছু সময় কিছু মানুষ আসলে টোটালি মানে তারা হারিয়ে যায়। মানে আমি এরকম দেখেছি নিজের চোখে যখন দেখেছি ফুটএফএমে যারা আসেন তাদের সাথে আমার বেশ কয়েকবারই বসা হয়েছে এবং রাসেল ভাই অনেক আবার শুনে বা অনেক প্রশ্ন করে সেই গল্পের মানে ঘটনার সত্যি কিনা সেটা যাচাই বাছাই করে তারপর নেওয়া হয়। তো সো ওই সময়গুলোতে আমি দেখি যে কিভাবে তারা বলেন বা কি তারা বলে। তো এইরকম একজন আমার সাথে দেখা হয়েছিল, তিনি ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক আগ্রহী ছিলেন, ইন্টারেস্টেড ছিলেন, এবং সে একটা কথা বলেছিল যে সে ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে মানে বান মারা যাকে বলে, তো সেই বান মেরে কারো ক্ষতি করার যেটা চেষ্টা করা, এবং সেই ক্ষতি করার চেষ্টা করলে হয়তো বা তার ক্ষতি হচ্ছে কিন্তু তার একটা ফিডব্যাকে যে ব্ল্যাক ম্যাজিকটা যে করছে বা কুফরি কালাম যে ইউজ করছে তারও একটা নেগেটিভ একটা ফিডব্যাক আসে। অর্থাৎ কারো ক্ষতি করতে চাইলে নিজেরও ক্ষতি হয়ে যাচ্ছে, সার কথাটা হচ্ছে এরকমই আর কি। তো যাই হোক, জানি না যে এই বিষয়গুলো আসলে কিভাবে হয় বা আদৌ হতে পারে কিনা, কিংবা হলে সেই প্রকৃতির নিয়মে একটা ব্যালেন্স হয়তো হয়ে যায় যে কেউ কোনো খারাপ কাজের চেষ্টা করলে অথবা সে ফিতে একটা খারাপ ফিডব্যাক পাচ্ছে। পৃথিবীর বড় বড় খারাপ লোক যেগুলো আছে তাদের জীবনে যেন এরকম ফিডব্যাক গুলো আসুক, তাহলে অন্তত পৃথিবীর ছোট ছোট ভালো মানুষগুলো অনেক শান্তিতে থাকতে পারে। আমরা পৃথিবীর সব মানুষের অনেক অনেক শান্তি কামনা করছি, মানুষের মনের শান্তি আসুক, দৈনন্দিন জীবনে চলাফেরা শান্তি আসুক। আমরা দেশ হিসেবে শুনেছি যেটা যে আরো এক ধাপ এগিয়ে গিয়েছি, আমরা আমাদের জাতীয় আয়ের ক্ষেত্রে আমাদের এক ধাপ উন্নতি হয়েছে, জীবনযাত্রার মানে আমাদের উন্নতি হোক, আমাদের মননশীলতায় উন্নতি হোক, আমাদের চিন্তা ভাবনায় উন্নতি হোক, আমি আপনি আমাদের পাশের মানুষ আমাদের চারপাশের মানুষ সম্পর্কে চিন্তা ভাবনাগুলো আরো উন্নত হোক, মানুষকে আমরা আরো ভালোবাসতে শিখি, এই হোক আমাদের সামনের দিনের পথ চলার মূল বক্তব্য। আমাদের সাথে ভূত এফএম হওয়ার ক্লাবে এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। আমাদের সাথে দেখতে পাচ্ছি ফেসবুকে কমেন্ট করেছেন যারা, অবশ্যই তাদের নামগুলোই নিতে হচ্ছে। আশিক ইকবাল তিনি ছিলেন আমাদের সাথে, লিখেছেন যে শুনছি অ্যাজাক্স চুটমিলের গল্প, শুনে তার খুব ভালো লাগলো, জুয়ের বাসার ছিলেন তার সাথে লিখেছেন যে তিনি ভয় পান নাই রাস্তায় রাতে হাঁটলে পিছনে তো কুকুর আসবেই। ওকে, লাস্ট যে গল্পটা ছিল সেটা নিয়ে, লাস্ট গল্পটা আগে গল্পটা সেকেন্ড লাস্ট স্টোরি যেটা ছিল, মেইলের গল্প যেটা ছিল সেটা নিয়ে বলেছেন। ছোট ছেলে লিখেছেন, হায় শিশু কেমন আছেন, পলাশ খুলনা থেকে তুষার মাহমুদ ছিলেন, লিখেছেন খুব ভয় লাগছে ভাইয়া, সরি তুষি মাহমুদ, ওকে তুষি এত ভয় পাবেন না। সাড়ে আর শুভ আছেন আমাদের সাথে, ভূত এফএম 2014 থেকে শোনার কখনো মিস করেন না। অয়ন সারিয়ার আছেন আমাদের সাথে, পেয়েছেন 2 তারিখে HSC এক্সাম, বা তারপরও FM শুনছি কারণ তিনি FM অনেক অনেক লাভ করেন, আর সাথে ভূতদের সাথে ফাইট করতে। ওকে, ওই একটা গল্প শুনেছিলাম যে গ্রামে নাকি এরকম অনেক পালোয়ান ছিল যারা নাকি ভূতের সাথে মারামারি করতো, কুস্তি করত, এবং কুস্তি করার পরে তাদের গায়ে বিজল টিজল লেগে যেত, কি যেন একটা আঠালো পদার্থ লেগে যেত, সবকিছু তাদের কাছে খুব স্বাভাবিক ছিল আর কি। তো অয়ন সারিয়ার তার জীবনে এরকম ঘটনা ঘটতে পারে হয়তো জানি না। আমাদের সাথে আরো আছেন শাহেদ, আছেন আরিফিন, শুভ হরর ক্লাবের গ্রুপের লিঙ্কটা দিতে পারবেন প্লিজ? আচ্ছা, আমি বলে দিচ্ছি আবার, facebook.com/group/horrorclub.furti। অস্থির রাব্বি আছেন আমাদের সাথে, গল্পগুলো অনেক ভালো লেগেছে। মহিমুর রহমান 21, আবারও তিনি আমাদের সাথে আছেন, 21 নামটা আমার খুব পছন্দের, ময়মনসিংহ থেকে শুনছি ভাইয়া, ময়মনসিংহ আমার খুব পছন্দের একটা জায়গা। আনিফ আছেন আমাদের সাথে, ভূত এফএমকে ফিল্ম বা ধারাবাহিক শোকতে আছে, ভূত এফএম নিয়ে তিনি পরামর্শ দিয়েছেন, ওকে আপনার পরামর্শ অবশ্যই আমরা খুব গুরুত্বের সাথেই গ্রহণ করলাম। হোসনাইল আছেন আমাদের সাথে, এমবিএ নেট ইউজ করছেন, অদ্ভুত সব প্রশ্ন যাই না, বুঝাচ্ছে সাথে কতটা সংগতিপূর্ণ এগুলো। মেহেদি হাসান সানি আছেন আমাদের সাথে, হানিফ তিনি জিজ্ঞেস করেছেন, সৃষ্টিভাই আপনাকে ভয় ডর লাগে না, আপনি কি আমার মতো সাহসী? আমাদের স্কুলে একটা স্যার ছিলেন সোলায়মান জাহাঙ্গীরি স্যার, তো সোলায়মান জাহাঙ্গীরি স্যার খুব মানে মোটাসোটা একজন স্যার ছিলেন, অঙ্ক ক্লাস নিয়েছেন তিনি আমাদের। তো আমি হচ্ছে স্যারের কেন যেন খুব টার্গেটে পড়ে যেতাম, এবং হচ্ছে স্যার ক্লাসে আসলে হচ্ছে দু একজনকে মানে দুষ্টামির জন্য মারত, আমি হচ্ছে খুব কমন একটা টার্গেট ছিলাম। তো আমাকে স্যার ধরেই হচ্ছে প্রথম যে প্রশ্নটা করতো যে তোর কি ডর ভয় নাই, আজকে আমার ওই কথাটা মনে পড়ে গেল যে আপনাকে ডর ভয় লাগে না। আমি খুব ভীতু মানুষ, আমার খুবই ভয় লাগে, এই যে গল্পগুলো শোনার সময় এই জন্য মানে আশেপাশে মানুষ রাখি, আমারও খুব ভয় লাগে। তো সেই জন্য যাই হোক, আমরা ভয় ডরের কথা বলছি, এবং বলতে বলতে আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ দিকেও চলে এসেছি, এবং শেষটা সবসময় খুব সুপার হোক, শেষটা সবসময় খুব স্পেশাল কোন গান দিয়ে শেষ করার চেষ্টা করি। আমার সবসময়কার প্রিয় গান কমফর্টেবলি নাম পিঙ্ক ফ্লয়েডের এই গানটিতে শেষ করছি আজকের ভূত এফএম হরর ক্লাব। আপনি যুক্ত হয়ে যাবেন প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে রাত 2টা পর্যন্ত, আপনার কথা জানিয়ে দেবেন, ক্লাবের কথা জানিয়ে দেবেন, আমাদেরকে মেইল করে আপনার লেখা গল্পটি পাঠিয়ে দেবেন, এবং আপনার প্রিয় কোনো গল্প শুনতে চাইলে সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন। আপনার ক্লাব নিয়েও আপনি যদি আসতে চান সেটাও আমাদের জানা যাবেন, ভূত এফএম @radiofurti.fm সাবজেক্ট ফিল্ডে লিখতে বলবেন না। হরর ক্লাব আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং ফুর্তিতে থাকুন।
Exclusively on FusionBD.com.